ডিয়ার লিসেনার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দা হোল ওয়ার্ল্ডের আজকের 118তম এপিসোডের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আমাদের এই আফনান দা হোল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি হাঁটি হাঁটি পা পা করে এখন 2.5 লাখেরও বেশি সাবস্ক্রাইবার্স নিয়ে চলে আসছে, আর অনেকটা পথ চলতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। আমরা সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই, আর এই জন্য আমাদের আরও অনেক ঘটনা প্রয়োজন, আর এই ঘটনাগুলো পাওয়ার জন্য আমাদের আরও অনেক অনেক সাবস্ক্রাইবার্সও বাড়ানো প্রয়োজন। যেহেতু সত্য ভয়ের ঘটনা যারা শুনতে ভালোবাসেন, যারা সেই ছোটবেলায় আমাদের বয়োবৃদ্ধদের মুখে চাঁদের আলোতে বা পিডিমের আলোতে বা কুপির আলোতে বসে ভয়ের ঘটনাগুলো শুনে শিহরিত হতেন, সেই শিহরণটা আফনান দা হোল ওয়ার্ল্ড আপনাদেরকে দিতে চায়। সেই জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ অনেকটা পথ আমরা এগিয়ে যেতে পারব। আর এই জন্য আপনাদেরকেও কিন্তু একটা কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাদের পরিচিত যে সমস্ত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা এমন কিছু মানুষ যারা আপনাদেরকে পছন্দ করে, ভালোবাসে, এই মানুষদেরকে আপনারা আফনান দা হোল ওয়ার্ল্ডের লিঙ্কটা পাঠাতে পারেন, আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পাঠিয়ে তাদেরকে সাবস্ক্রাইব করতে বলতে পারেন। আশা করছি আপনারা যদি কমপক্ষে 5 জন করে সাবস্ক্রাইবার্স আমাদের চ্যানেলে বাড়াতে পারেন, নতুন নতুন আসা এই সাবস্ক্রাইবার্সের কাছ থেকে আমরা অনেক সত্য ভয়ের ঘটনাগুলো পাব, আর এই ঘটনাগুলো দিয়ে আরও অনেকটা পথ আপনাদেরকে ভৌতিক বিনোদন দেওয়ার জন্য আমরা কাজ করতে পারব ইনশাল্লাহ। আশা করছি আপনারা সেই সহযোগিতাটা অব্যাহত রাখবেন। প্রিয় লিসেনার্স, খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। নারায়ণগঞ্জে যারা আছেন, নারায়ণগঞ্জ সদরে, তাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে চোখ রাখবেন, সেখানে আমরা সময় এবং ভেনুটা জানিয়ে দেব। আমি সেখানে থাকব, আপনাদের সাথে আড্ডা দিব কিছু সময়, সরাসরি আপনাদের সাথে দেখা হবে, যোগাযোগ হবে। আমাদের লিসেনারদের সরাসরি দেখতে খুবই ভালো লাগে, আনন্দ লাগে। আপনাদের চোখে মুখে যে উচ্ছ্বাস, সেটা দেখে আমি এবং আমার টিম অনুপ্রেরণা পাই, আরও অনেকটা পথ এগিয়ে যাওয়ার জন্য আমরা শক্তি পাই ইনশাল্লাহ। আশা করছি আপনাদের সাথে এভাবে রেগুলার গেট টুগেদার অব্যাহত থাকবে। প্রিয় লিসেনার্স, আজকের যে এপিসোডটি আমরা সাজিয়েছি, এই এপিসোডে 6-6টি ঘটনা থাকছে, যে 6টি ঘটনা আপনাদের কাছ থেকে পেয়েছি। অধিকাংশ ঘটনায় গ্রাম কেন্দ্রিক, আর গ্রামের ঘটনা সকলেই শুনতে ভালোবাসেন। তো এই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, যেই ঘটনাটি প্রথম ঘটনা হিসাবে আমি পেয়েছি একজন ভাইয়ের কাছ থেকে, তার নাম সাজ্জাদ জামান সাগর ভাই। ওনার বাড়ি দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার 3 নং ইসবপুর ইউনিয়নের ডগরবাড়ি গ্রামে। তবে গ্রামে ওনারা থাকেন না, লেখাপড়ার কারণে পরিবার সহ ওনারা দিনাজপুর জেলার বালুবাড়ি এলাকায় থাকেন। আর এই সাগর ভাই, উনি বর্তমানে বিরল সরকারি কলেজে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 3য় বর্ষের ফাইনাল পরীক্ষা দিয়েছেন, মানে 4র্থ বর্ষে উঠবেন। উনি সকলের কাছে দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি ওনার লেখাপড়া আল্লাহ তাআলা ওনার জন্য সহজ করে দিন, ভালো ফলাফল করুন এবং উনি ওনার কাঙ্ক্ষিত গন্তব্যে যেন পৌঁছাতে পারেন। মূলত যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার দাদুর সাথে ঘটেছিল। ঘটনাটা সাল 1980 কি 85 সালের মাঝামাঝি কোনো একটা সময় হবে। ওনার দাদু গ্রামে থাকেন, তো গ্রামের ঠিকানা তো বলেই দিয়েছি, সেই ডগরবাড়ি এলাকায় আর কি, বা ডগরবাড়ি গ্রামে। ওনার দাদুর বেশ অনেক কৃষি জমি আছে, আর ওখানে ওনার অন্য চাচা রয়েছেন, এই যে সাগর ভাইয়ের অন্য চাচারাও রয়েছে নাকি। সাগর ভাইয়ের দাদুর নাম আজিজার রহমান। এই আজিজার রহমান দাদু একজন গেজেটেড বীর মুক্তিযোদ্ধা। সাগর ভাই ওনার গেজেট নাম্বারটাও আমাকে দিয়েছেন, যাই হোক সেটা বলছি না। তো দাদুরা 7 ভাই, তার মধ্যে 5 ভাই কিন্তু মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং 5 ভাই মুক্তিযোদ্ধা। দাদুর বাবার নাম ছিল ইফাতুল আলাহ শাহ, আর দাদুর বাবা ছিলেন শাহ বংশের। তো শাহ বংশের হওয়ার কারণে দাদু তার বাবার কাছ থেকে বেশ ভালোই জম পেয়েছিলেন। দাদু মুক্তিযুদ্ধের আগেই ইন্টারমিডিয়েটের বেশি লেখাপড়া করেছেন, তো পড়ালেখা জমিজমা সব বিষয়ে দাদুর বেশ অভিজ্ঞতা রয়েছে। দাদু টুকটাক কবিরাজি এবং ঝাড়ফুঁকও করতেন, এখনও নাকি করেন। কারণ দাদু প্রায় 20 বছর বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতিদিন ফজরের নামাজ শেষ করে বাড়ির সবাইকে ডেকে তুলতেন, কাউকে ফজরের পর বিছানায় শুয়ে থাকতে দিতেন না। দাদু বলতেন একটা কথা, যে ভোরের হাওয়া লক্ষ টাকার দাওয়া, তার মানে ভোরের যেই বাতাস, এই বাতাসে লাখ টাকার ওষুধেরও যেই কাজ থেকেও বেশি কাজ হয়। তো এইভাবে সবাইকে ডেকে তোলার পর দাদু গ্রামে তার জমি জমা ঘুরে দেখতে যেতেন এবং সূর্য ওঠার আগে বাড়িতে এসে বাংলা তর্জমা সহ কোরআন শরীফ তেলাওয়াত করতেন। এটা দাদুর নিত্যদিনের কাজ। আর দাদু যখন যুবক ছিলেন তখন দেশের প্রয়োজনে উনি যুদ্ধে গিয়েছিলেন। তো দাদু সেই 20 বছর বয়স থেকে এই যে আমলগুলো করে আসছেন, এখন দাদুর বয়স প্রায় 100-এর কাছাকাছি, এখনো যতই ঝড় বৃষ্টি যাই হোক দাদু তার কোরআন পড়া কিন্তু ছাড়েননি। কোরআন সুন্নাহ এই বিষয়ে দাদু আল্লাহর রহমতে ভালোই জানাশোনা তার আছে এবং উনি রেগুলার ভালোই আমল করেন। দাদু ঝাড়ফুঁক কিছু শিখেছিলেন। দাদুর কিছু পালিত জিন রয়েছে যাদের মাধ্যমে দাদু টুকটাক কবিরাজি করতেন। এর মধ্যে একটি বিষয় না বললেই নয়, কেউ যদি জমি জমা অবৈধভাবে হাতিয়ে নিত বা অন্যায়ভাবে ভোগ করত, অসহায়ভাবে যদি কেউ দাদুর কাছে আসতো, দাদু তখন তার পালিত জিনদের মাধ্যমে ওই জমি সংক্রান্ত সকল খবরাখবর বের করতেন, যে ওই জমিটা কিভাবে দখল হয়েছে, কিভাবে উদ্ধার করা যায়, কোনভাবে এগোলে ওই জমিটা মূল মালিক ফেরত পেতে পারেন এবং দখলদার থেকে উদ্ধার করা যায়। এইভাবে দাদু পরামর্শ দিতেন এবং বলতেন যে এই জমির এই এই কাগজপত্রগুলো তোমরা অমুক অমুক জায়গায় গেলে তুলতে পারবা। তো এই ধরনের খবরাখবরগুলো বের করে দিতেন। আর এভাবেই জমি জমা সংক্রান্ত অনেক ঝামেলা, অনেক অসহায় মানুষেরা জমি জমা হারিয়ে ফেলেছিলেন, এভাবে উনি ওনার জিনদেরকে দিয়ে তথ্য নিয়ে মানুষকে সহযোগিতা করতেন। আর এ সমস্ত করার কারণে দাদুর পেছনে কিন্তু অনেক শত্রু লেগেছিল। মানুষও যেমন শত্রু ছিল, মাঝে মাঝে কিছু জিন তাড়াতেন, জিনেরও শত্রু হয়ে যায়। দাদুর একটা অভ্যাস ছিল, সেটা হচ্ছে যে দাদুর কোনো কাজ থাক আর না থাক, প্রতিদিন ওনাদের পাশে একটা বাজার রয়েছে বিন্নাকুড়ি বাজার বলে, এই বিন্নাকুড়ি বাজারে প্রায় 3 কিলোমিটার পথ পায়ে হেঁটে প্রতিদিন উনি যেতেন, কাজ থাক বা না থাক। তো উনি তো আসলে গল্প করতে খুব ভালোবাসতেন, অনেক মানুষের সাথে আড্ডা দিতে ভালোবাসতেন, কার কি সমস্যাগুলো শুনতেও ভালোবাসতেন, এই কারণে বাজারে গেলে অনেকের সাথে দেখা হবে, এই জন্য উনি যেতেন, চা খেতেন, আর রাত 8টা বাজার আগে আবার বাড়িতে চলে আসতেন। তো একদিন দাদুর সবার সাথে বা গল্প করতে করতে অনেক রাত হয়ে যায়, অনেক রাত বলতে রাত প্রায় 10টা বেজে যায়। এখনকার বাস্তবতায় রাত 10টা তেমন কিছু মনে না হলেও 1980 সাল থেকে 85 সালের মধ্যে ওই গ্রামাঞ্চলে রাত 10টা মানে তো অনেক রাত। তো দাদু যখন বাড়ি ফিরলেন তখন বাড়ি ফেরার পথে বাড়ি থেকে 1 কিলোমিটার বা তারও একটু বেশি হবে একটা শ্মশান পড়ে বাড়ি ফেরার পথে আর কি। তো শ্মশানটার একটু বর্ণনা দেই, যে প্রথমে কিছু বাড়ি, তারপর বিশাল একটা বাঁশঝাড়, বাঁশঝাড়ের পর রাস্তার বাম পাশে রাস্তার নিচে একটা শ্মশান, আর শ্মশানের সাথে বহু বছর পুরনো পুকুর বা ডোবা যেটাই আমরা বলি না কেন এটা আছে। আবার এই শ্মশান পার হয়ে শ্মশানের সাথে এই শ্মশানের শেষ মাথায় একটা ছোট্ট বাঁশঝাড়, আবার বাঁশঝাড় পার হয়ে একটু ফাঁকা, তারপর হিন্দু সম্প্রদায়ের মানুষজনের পুজোর স্থান রয়েছে একটা জায়গায়, একটা কালী মন্দির রয়েছে, আর একটা জায়গা রয়েছে ওটাকে বুড়ি ঠাকুরের থান বলে, যেটাকে সবাই বুড়ির বাজার নামেই চেনে। এই বুড়ির বাজারে শত শত বছরের পুরনো 6 থেকে 7টা বট গাছ আছে লাল কাপড় দিয়ে বাঁধা, যা দিনের বেলা দেখতেও ভয়ঙ্কর লাগে। প্রতি বছর এই বুড়ির বাজারে মেলা বসে। আবার এই বুড়ির বাজার পার হয়ে আসার তারপর কিছু বাড়ি, তো আমরা বর্ণনাটা দিলাম, তো এইবার ঘটনায় আসি। তো দাদু যখন বাজার থেকে বাড়ি ফিরবেন, ফেরার পথে দুটো রাস্তা রয়েছে, একটা রাস্তা হলো গ্রামের মধ্য দিয়ে, আশেপাশে বাড়িঘর রয়েছে, আর একটা হলো এই শ্মশানের পাশ দিয়ে। শ্মশানের এই রাস্তাটা শর্টকাট, দাদুর বাজারে ওই দিন দেরি হয়ে যাওয়ার কারণে দাদু শর্টকাট রাস্তাটাই বেছে নিয়েছিলেন। দাদু বাজার থেকে আসার সময় বাজারের তখন তো মোটামুটি বাজার ঘাট শেষই হয়ে গেছে, বড় সাইজের একটা পাঙাশ মাছ তখন বিক্রি হয়নি, দাদু তখন ওই পাঙাশ মাছটা কেনেন। আসলে সাইজটা অনেক বড় ছিল, তো দাদুর কাট এই শ্মশানের রাস্তা দিয়ে এদিক দিয়ে আসা শুরু করেন। যখন দাদু শ্মশানের কাছে ওই বাঁশঘাটটার ওখানে আসেন, তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ করে ওই বাঁশঘাটটা অস্বাভাবিকভাবে দুলতে শুরু করে, মনে হয় কেউ যেন হাত দিয়ে বাঁশগুলি খুব জোরে জোরে ঝাঁকাচ্ছে। দাদু তো বিষয়টা বুঝতে পারে, নিশ্চয়ই কোনো শয়তান বা বদজিন পিছনে লেগেছে। তখন দাদু সাথে সাথে দোয়া কালাম পরে শরীর বন্ধ করেন এবং সামনে চলতে থাকেন। বাঁশঘাটের মাঝখানে কোনো সমস্যা না হলেও যখন দাদু বাঁশঘাটের শেষ মাথায় আসেন, তখন পেছনে বাঁশঘাটে মনে হচ্ছে তুফান উঠে গেছে, ভয়ঙ্করভাবে ঘন্টা তার দিকে ধেয়ে আসছে। কিন্তু বাঁশঘাট ছাড়া বাকি সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল। দাদু পিছনে না তাকিয়ে দোয়া দুরুদ পড়তে থাকেন এবং সামনে হাঁটতে থাকেন। এভাবে দাদু বাঁশঘাট পার হয়ে যখন শ্মশানের কাছে আসেন এবং শ্মশানের নিচে যে খাল রয়েছে, যে খালটার কথা একটু আগে বলেছি, তো ওই খালের দিক দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দাদুর কাছে মনে হলো যে খালের পানিতে কেউ যদি গোসল করে পানিতে যেরকম শব্দ হয় মনে হচ্ছে ওইভাবে শব্দ হচ্ছে, মনে হচ্ছে কেউ গোসল করছে আর কি। দাদু কিন্তু বুঝতে পারেন যে এটা স্বাভাবিক কিছু না, কারণ দিনের বেলাতেও এই খালে কোনো মানুষ গোসল করতে নামে না, আর এই রাতে কেউ এই শ্মশানের খালে গোসল করতে নামবে এটা তো চিন্তাও কঠিন। দাদু তখন বলে ওঠেন, আমাকে ভয় দেখায় লাভ নাই রে, তোর মতো দুষ্টু জিনকে আমার বন্দি করতে সময় লাগবে না। তখন আবার ওই শ্মশানের নিচ থেকেই ওই পানির ভিতর থেকে কেউ একজন কথা বলে ওঠে, বলে ওঠে, আজিজার এত বড় মাছ একাই খাবি, আমাকেও দে, আমিও খাই, দে দে মাছ দে, কতদিন এত বড় মাছ খাই না, যদি মাছ না দিস আজ তোকে কিন্তু আমি জীবিত যেতে দেব না, তোর সাথে অনেক হিসাব নিকাশ বাকি আছে। দাদু একথা শুনে ভয় না পেয়ে হেসে দিয়ে বলেন, আয় পারলে আমার কাছ থেকে মাছ নিয়ে দেখা তো, আমার কাছ থেকে মাছ নিয়ে খাওয়া এত সোজা। এই কথা শোনার পর হঠাৎ করে একটা শব্দ হলো, শব্দটা এমন ছিল মনে হচ্ছে পানি থেকে কেউ উপরের দিকে লাফ দিলে, এক ধরনের শব্দ হয়, আসলে পানির ভেতরে লাফ দিলে এক ধরনের শব্দ হয় যখন উপর থেকে পানির ভেতরে পড়ে, আর পানির থেকে কোনো জিনিস যদি উপর দিকে চলে আসে অন্য ধরনের একটা শব্দ হয়, মনে হলো ওইরকম একটা শব্দ, মনে হচ্ছে পানি থেকে কেউ লাফ দিয়ে উপর দিকে উঠে গেল। আর উপর দিকে উঠেই দাদুর সরাসরি সামনে এসে দাঁড়ালো খুব ভয়ঙ্কর একটা অবয়ব, একদম কুচকুচে কালো, চাঁদের আলো থাকলেও ওই জিনিসটার চেহারা খুব যে স্পষ্ট বোঝা যাচ্ছে তা কিন্তু না। ওই জিনিসটা লম্বায় 12 ফুটেরও বেশি হবে, আর এর মাথার চুলগুলো অনেক লম্বা, লম্বা হয়ে মাটিতে পড়েছে, আর মুখ বলতে তেমন কিছুই নাই, চোখও বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে একদম ছোট ছোট কিছু চোখের মতো, চোখের মতো বলতে দুটো চোখ একদম ছোট ছোট, চোখ যে অনেক বড় জল জল করছে বিষয়টা এরকম না, কিন্তু চোখ ছোট ছোট কিন্তু জল জল করছে। আর তার মুখের মুখটা আসলে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে মুখের বড় একটা অংশ দিয়ে লম্বা একটা জিহ্বা নেমে এসেছে, ওই জিহ্বাটা সাপের লেজের মতো নড়াচড়া করছে, লক লক করছে, আর ওই জিনিসের শরীর থেকে বেশ বিশ্রী রকমের দুর্গন্ধ আসছিল। তো দাদু ওই অবস্থা দেখে যতই সাহসী হন না কেন একটু ভয় পেয়েছেন, আর তখন চিন্তা করেছেন যে এই জিনিসটা আসলে শুধু মাছ খাওয়ার জন্য তার কাছে আসে নাই, মাছ খাওয়ার জন্য আসলে এইভাবে তার সামনে হাজির হতো না, পেছন থেকে চাইতো হয়তো বা দিয়ে দিতাম, কিন্তু ও ক্ষতি করার জন্য আসছে। তখন দাদু কি করেছেন, তার অনুগত জিনদের মধ্যে শক্তিশালী একটা জিনের উনি মানে ডাকার যে প্রক্রিয়া সেটা করেছেন, খুব বেশি সময় লাগেনি, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে দাদুর অনুগত সেই শক্তিশালী জিনটা চলে আসে এবং এসে কোনো কথা ছাড়াই ওই পিশাচ জিনটার উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ইচ্ছা মতো ওই পিশাচ জিনটার উপরে বল প্রয়োগ করে মারতে শুরু করে, আর ওই পিশাচ জিনটা কয়েক মিনিটের মধ্যে দুর্বল হয়ে পড়ে। তখন দাদুর ওই অনুগত জিন দাদুকে বলে, ওস্তাদজি একে মেরে ফেলি, এর হাত খুবই অপবিত্র, আর এর হাতে অনেক নিরীহ মানুষের রক্ত লেগে আছে। বিনা কারণে নিজের মনের তৃপ্তির জন্য, তার শয়তানি শক্তিটাকে বাড়ানোর জন্য অসংখ্য মানুষকে সে পানিতে ডুবিয়ে মেরেছে। বিশেষ করে অসংখ্য শিশু ওর হাতে মারা গেছে। একে যদি ছেড়ে দেই, ও আবারও ক্ষতি করবে মানুষের। ওকে আর ছাড়া যাবে না, ওকে এই মুহূর্তে শেষ করে ফেলতে হবে। তো এই কথা শুনে ওই পিশাচ জিনটা দাদুর কাছে মাফ চায়, বলে যে আজিজার, আমাকে মাফ করে দাও, আমাকে হত্যা করো না, আমার জীবন ভিক্ষা দাও, আল্লাহর ওয়াস্তে আমার জীবনটা ভিক্ষা দাও। যখন আল্লাহর ওয়াস্তে শব্দটা বলে, তখন দাদুর মনে মায়া হয়। দাদু তখন বলেন, তার অনুগত জিনকে বলেছেন, থামো, ওকে মেরো না। আর আরও বলেন, প্রাণ নেয়ার মালিকও আমরা না, প্রাণ দেয়ার মালিকও আমরা না, প্রাণ দেয়া এবং নেয়ার মালিক স্বয়ং আল্লাহ তালা, ওর বিচার আল্লাহ তালা করবেন। এই কথা শোনার পর ওই যে পিশাচ জিনটা, ওর মধ্যেও অনুশোচনা বোধ কাজ করে। ও নিজের থেকেই দাদুর কাছে তওবা করতে চায়। এতদিন ধরে যে সে অপরাধ করেছে, এই অপরাধ থেকে সে বের হতে চায়। তো দাদু তাকে ওখানে তওবা করান এবং সেজন্য আর কারো ক্ষতি না করে সেই ওয়াদাও নেন এবং ওখানে ওই পিশাচ জিনটাকে ছেড়ে দিয়ে চলে আসেন। বাসায় আসতে আসতে দাদুর বেশ অনেক রাতি হয়ে গিয়েছিল। দাদু পরে এই ঘটনাটা সকলকে খুলে বলেছিলেন। তবে ওই যে পিশাচ জিনটা, তার কি হলো? পরবর্তীতে জানা যায় যে ওই পথে অনেকেই কিন্তু তার আক্রমণের শিকার হয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই পিশাচ জিনটার আক্রমণের শিকার আর কেউ কখনো হয়েছে এমনটা শোনা যায়নি। হয়তোবা ও তওবা করেছিল, ওয়াদা করেছিল, যার কারণে সে এই পথ থেকে বেরিয়ে এসে ভালো কাজ শুরু করেছিল। তো এভাবেই এক নিষ্ঠুর জিনকে, যার হাতে অসংখ্য শিশু মারা গিয়েছিল, তার হাত রঞ্জিত হয়েছিল অসংখ্য নিরীহ মানুষের রক্তে, তাকে দাদু ক্ষমা করে দিয়েছিলেন। নিষ্ঠুর জিনকে ক্ষমা করে দেওয়ার এক অনন্য নজির দাদু স্থাপন করেছিলেন, আর সেই জিনটাও দাদুর কথার অবাধ্য হয়নি, সেও আর কখন মানুষকে ক্ষতি করেনি। এভাবেই একটা ক্ষমাসুলভ আচরণ দিয়ে দাদু একটি জিনকে সৎ পথে এনেছিলেন। এটি ছিল ঘটনা। দাদু এখনও জীবিত আছেন, ভালো আছেন। আমরা যদিও বলেছিলাম ঘটনার শুরুতে যে যুবক বয়স উনি যুদ্ধে গিয়েছেন, আসলে যুদ্ধের সময় ওনার বয়স 40-এরও বেশি ছিল। যুবক আসলে গ্রামের মানুষ অর্থে 40-45 বছর বয়সেও ওই সময় মানুষ আসলে যুবকের মতোই থাকত। আমরা এখন অনেক ভেজাল খাবার খাই, যার ফলশ্রুতিতে অল্প বয়সেই আমরা বিভিন্ন রোগ বালাই এবং বার্ধক্যের দিকে চলে যাচ্ছি। 12-13 বছর বয়সী ছোট শিশুরও স্ট্রোক করে মারা যাচ্ছে। এমন একটা সময় আমরা চলে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শেষ জামানায় হঠাৎ মৃত্যু অনেক বেড়ে যাবে। আমরা আসলেই তাই দেখছি। সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করেই মারা যাচ্ছেন। আমাদের অনেক পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যারা সুস্থ বলে আমরা সবসময় দেখি বা আসলেই সুস্থ, হঠাৎ করেই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। কেউ কল্পনাও করতে পারে না যে আসলে এই টকবগে তরুণ বা শিশু বা যুবক বা কিশোর এ মারা যেতে পারে। আসলে এটাই শেষ জামানায় হবে। জানি না আমরা কখন এভাবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, নেক হায়াত দান করুন। ধন্যবাদ মোহাম্মদ সাজ্জাদ জামান সাগর ভাই, আপনার এই ঘটনার জন্য আর আপনার দাদুর জন্য আফনান দহর ওয়ার্ল্ডের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা রইল। আফনান দহর ওয়ার্ল্ডের লিসেনারদের পক্ষ থেকে আমাদের সালাম এবং শুভেচ্ছা ওনাকে পৌঁছে দেওয়ার অনুরোধ করছি। প্রিয় লিসেনার, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 118তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম মোহাম্মদ মাসুদ রানা। মাসুদ রানা ভাই এর আগেও আমাদেরকে কিন্তু ঘটনা পাঠিয়েছিলেন, সেটা আমরা প্রচারও করেছি। তো ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার বিদ্যানন্দ ইউনিয়নের বিদ্যানন্দ গ্রামে। আর যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনারই এক ফুপার সাথে ঘটেছিল। সেই ফুপার নাম নূর মোহাম্মদ। এই নূর মোহাম্মদ ফুপার বাড়িও এই বিদ্যানন্দ ইউনিয়নেই, কিন্তু অন্য গ্রামে, মানে বিদ্যানন্দ গ্রামে না, তার গ্রামের নাম হচ্ছে মাজাপাড়া। ঘটনাটি যখন ঘটে তখন এই নূর মোহাম্মদ ফুপা কিশোর বয়সে ছিলেন। বর্তমানে ওনার বয়স 55-56 এরকম হবে আর কি। আর ঘটনা যখন ঘটেছিল তখন সময়কাল আসলে উনি নির্দিষ্ট করে সালটা বলতে না পারলেও বলেছেন 1980-81 এরকম হতে পারে আর কি। ওই সময় তো রাস্তাঘাট এরকম উন্নত ছিল না। আর ওই সময় নূর মোহাম্মদ ফুপা উনি কিশোর বয়সী হলেও উনি বেশ চঞ্চল এবং ডানপিটেও ছিলেন। কৃষিকাজ করা, তারপরে গরুর গাড়ি চালানো, বিশেষ করে এই নূর মোহাম্মদ ফুপার বাড়িতে 4টা গরু ছিল। 4টা গরুর মধ্যে 2টো গরু নূর মোহাম্মদ ফুপার বাবা উনি কৃষিকাজে ব্যবহার করতেন, মানে হাল চাষে ব্যবহার করতেন, আর 2টো গরু গরুর গাড়ি তৈরি করে 2টো গরু সেই গাড়িতে ব্যবহার করতেন। মূলত গরুর গাড়ি চালানোর কাজটা নূর মোহাম্মদ ফুপার বাবাই করতেন। মাঝে মাঝে নূর মোহাম্মদ ফুপা উনি গরুর গাড়ি চালাতেন, এই জন্য গরুর গাড়ি চালাতে তারও কোনো সমস্যা হতো না, বা এটা নিয়ম কারণ উনি খুব ভালো করে জানতেন আর কি। তা ওই সময় গ্রামে কিন্তু এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যাওয়ার জন্য, বিশেষ করে মেঠো পথ দিয়ে চলার জন্য বা মাটির রাস্তা যেটা রয়েছে যেখানে কাদা হলে কোনোভাবেই অন্য কোনো গাড়ি চলতে পারে না, তখন কিন্তু গরুর গাড়ি চলত। ঘটনা যখন ঘটে তার কয়েকদিন আগে নূর মোহাম্মদ ফুপার বাবার কাছে একটা বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার অফার আসে। এখন যারা অফারটা নিয়ে এসেছিলেন তারাও এই নূর মোহাম্মদ ফুপার বাবার পরিচিত ছিলেন, যেহেতু পরিচিত লোকজন আসছে উনিও সানন্দে হা করে দেন, কারণ পরিচিত লোকজনের গাড়ি নিয়ে যাওয়া, তারপরে পরিচিত লোক হিসেবে সেই বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করা, এটা তো একটা স্বাভাবিক রেওয়াজ। তো সেই হিসাবে উনিও আনন্দিত হন যে যাবো, সমস্যা কি। কিন্তু প্রবলেমটা ছিল যে যেই গ্রামে বিয়ে ওই গ্রামটা আবার বেশ দূরত্বে ছিল, আর যেখান থেকে বরযাত্রী তুলতে হবে সেই গ্রামটাও আবার এই বিদ্যানন্দ গ্রামের মানে মাজাপাড়া গ্রামের 2 গ্রাম পরে। এখন এটা নিয়েও কোনো সমস্যা নাই, কারণ এই মাজাপাড়া গ্রাম থেকে ওই গ্রামে যেতে 1 ঘন্টা লাগবে সর্বোচ্চ, এটা নিয়ে তো আর কোনো সমস্যা নেই। কয়েকদিনের মধ্যেই আস্তে আস্তে বিয়ের ডেটটা তো চলে এসেছে। সমস্যা যেটা হলো, ঠিক ওই বিয়ের আগের দিন সন্ধ্যার পরে এই নূর মোহাম্মদ ভাইয়ের বাবা উনি অসুস্থ হয়ে পড়েন। এখন কোনোভাবেই উনি গাড়ি নিয়ে যেতে পারবেন না। এখন পরিচিত লোকজন দাওয়াতও দিয়েছে, আবার গাড়ি নিয়েও যেতে হবে, এখন কি করবেন? যেহেতু নূর মোহাম্মদ ফুপা উনি মাঝে মাঝে গাড়ি চালাতেন, এগুলোর নিয়মকানুনও জানেন, এই কারণে নূর মোহাম্মদ ফুপার বাবা এই দায়িত্বটা নূর মোহাম্মদ ফুপাকেই দেন যে বাবা তুই যা, আমার শরীরটা ভালো না, ওদেরকে বুঝাই বলিস যে আমি আসতে পারলাম না, আমি খুব আন্তরিকভাবে দুঃখিত, তোকে পাঠাইছি। তো নূর মোহাম্মদ ফুপাও পরের দিন খুব সকালবেলাই তার গরুর গাড়ি নিয়ে ওই যে 2 গ্রাম পরে যেই বাড়ি থেকে বরযাত্রী নেবেন আর কি, সেই বাড়িতে চলে যান। তো সেখানে যাওয়ার পর ওনারা তো আশা করেছেন নূর মোহাম্মদ ফুপার বাবা আসবেন, উনি একজন ভার বুদ্ধিসম্পন্ন মানুষ, আর বিয়ে বাড়িতে একজন ভার বুদ্ধিসম্পন্ন মানুষের উপস্থিত থাকাটাও দরকার আছে। তারপরও যেহেতু সে অসুস্থ আসতে পারে নাই, গাড়ি পাঠিয়ে দিয়েছে, আর ওই অবস্থাতে গাড়ি না পাঠিয়ে উপায়ও ছিল না, কারণ হঠাৎ করে সন্ধ্যার পরে আসলে উনি অসুস্থ হয়েছেন। তো ওই সময়ে যদি ওই গ্রামে খবরও পাঠানো হয় ওই রাত্রে, তো ওনারা কোনো গরুর গাড়ি ম্যানেজ করতেও পারবেন না। এই জন্যই মূলত এই নূর মোহাম্মদ ভাইকে গাড়ি দিয়ে মানে পাঠানো হয়েছিল আর কি। এখন ওখান থেকে তারা রওনা দিলেন প্রায় 30 কিলোমিটার। এই নূর মোহাম্মদ ফুপা যেটা বলেছেন, প্রায় আনুমানিক 30 কিলোমিটার ওনারা গাড়ি চালিয়ে সেই গ্রামে গিয়ে পৌঁছান। বেশ দূরত্বে ছিল, 30 কিলোমিটার মানে গ্রাম অঞ্চলে কিন্তু অনেক দূর, এটা ওনার আনুমানিক একটা হিসাব ছিল আর কি, এরকম হবে বা কমও হতে পারে। ওখানে যখন তারা পৌঁছান তখন দুপুর হয়ে গেছে, মানে জোহরের আজান দিয়ে দিয়েছে। তো ওখানে ওনারা যাওয়ার পরে ওনারা বিশ্রাম করেন প্রথমে, তারপরে ওনার গরুর গাড়ি থেকে গরু দুটোকে খুলে একটা জায়গায় বাঁধেন, গরু দুটোকে বিশ্রাম দিতে হবে, এতটা পথ তারা হেঁটে এসেছে, গাড়ি টেনে এসেছে, গরুগুলোকে খাবারও দিতে হবে, কারণ আবার তো সেই সেম পথটা যেতে হবে, গরুগুলো যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তো বিশাল সমস্যা হয়ে যাবে। আর বিয়ের এই আনুষ্ঠানিকতাগুলো একটু তাড়াতাড়ি করার প্রয়োজন ছিল, কারণ সন্ধ্যা লেগে গেলে বা রাত হলে বিভিন্ন জায়গায় এই বরযাত্রীর গাড়িতে ডাকাতি হতো, নতুন বউয়ের শরীরে স্বর্ণের গহনা থাকতো, এগুলো ডাকাতি হতো। এই জন্য তাড়াহুড়া করেই তারা রওনা দেওয়ার জন্য পিড়াপিড়ি করতে থাকলে বিয়ের আনুষ্ঠানিকতাগুলো দ্রুতই সেরে ফেলা হয়। এরপর ওনারা খাওয়া দাওয়া করে রওনা দেন। তো রওনা যখন ওরা দিয়েছেন, অনেক রাত হয়ে যাবে এটাই স্বাভাবিক, সেরকম চিন্তাও তাদের ছিল। এখন এই গাড়িতে তো খুব বেশি লোক আসা যায় না, আর ফেরার সময় 5-6 জন উঠলেও, আবার যখন মানে যখন আসছিলেন তখন 5-6 জন উঠলো, ফেরার সময় তো এখন বরযাত্রী বেড়ে গেছে, কারণ ওই মেয়ের বাড়ি থেকেও কিছু আত্মীয় স্বজন মেয়ের সাথে আসবে। এখন সিদ্ধান্ত হলো যে গাড়িতে শুধু হাজবেন্ড এবং ওয়াইফ বসবেন, অন্যরা পায়ে হেঁটে বা অন্যান্য কোনোভাবে আসতে থাকবেন। আর গরুর গাড়ি যেহেতু একটু দ্রুতই চলে, স্বাভাবিক মানুষ পায়ে যেভাবে হেঁটে আসে তার থেকে সামান্য হলেও একটু দ্রুতই চলবে, এটাই স্বাভাবিক। এই জন্য ওনারা যখন রওনা দিয়েছেন তখন ওই লোক যারা হেঁটে আসছিলেন তারা একটু পিছনে পড়ে গিয়েছেন, বা অন্য কোনোভাবে আসছেন তারা একটু পিছনে পড়ে গিয়েছিলেন। তো গরুর গাড়িতে শুধু হাজবেন্ড এবং ওয়াইফ বসা ছিলেন, আর গাড়ি চালাচ্ছেন নূর মোহাম্মদ ফুপা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হওয়ার পরে এশার আজানও হয়ে গেছে, কারণ ওই সময় গ্রামের মসজিদগুলোতে এরকম মাইক ছিল না, মুখেই আজান দিত। তো রাস্তার পাশে একটা মসজিদও ছিল, যখন এশার আজান হলো তখন উনি বুঝতে পেরেছেন যে এখন এশার নামাজ হবে আর কি, জামাত হবে। তো উনি তার গাড়ি থামাতে পারছেন, উনি চলে যাচ্ছেন। সারাদিনের একটা জার্নি ধকল হাজবেন্ড ওয়াইফের উপর দিয়ে গিয়েছে, তো গাড়ির মধ্যে হাজবেন্ড ওয়াইফ দুজনই ঘুমিয়ে পড়েছেন। আর ওই গরুর গাড়ির ছই যেটা বলে, একটা ইউ শেপের একটা ছাউনি থাকে যেটাকে ছই বলে, ওটার মধ্যে একটা হারিকেনও জ্বালানো ছিল। সেই হারিকেনের আলোতে দেখা যাচ্ছে যে হাজবেন্ড ওয়াইফ দুজনই গরুর গাড়ির মধ্যে এক পাশে কাত হয়ে, দুজন দুই পাশে কাত হয়ে ঘুমিয়ে গেছেন। তাদেরকে আর উনি ডাকেন নাই, মানে নূর মোহাম্মদ ফুপা ডাকেন নাই যে ক্লান্ত হয়ে গেছে থাক ঘুমাক। কিন্তু ওনার এতটা পথ আসতে হবে, একটু কথাবার্তা বলার দরকার ছিল, যেহেতু গরুর গাড়িতে অন্য কেউ ছিল না। তো উনি একটা এসব ভাবছিলেন যে একটা কথা বলার মানুষ পেলে মনে হয় ভালোই হতো। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন ডাক দেয়, নূর মোহাম্মদ, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো এই কণ্ঠটা একজন বৃদ্ধা মহিলার কণ্ঠস্বর। তো দাঁড়া দাঁড়া বলার সাথে সাথে নূর মোহাম্মদ ফুপা কিন্তু গাড়ি দাঁড় করার নাই, তার গরু দুটো দাঁড়িয়ে যায়। উনি কোনোভাবেই গরু দুটোকে সামনে নিয়ে যেতে পারছিলেন না। এখন পেছন থেকে ডাকছে, নূর মোহাম্মদ শোন শোন শোন, এদিকে এদিকে। এখন নূর মোহাম্মদ ফুপা উনি গরুর গাড়ি থেকে নামেন নাই, উনি ওনার শরীরটাকে একটু বাঁকা করে পেছন দিকে তাকিয়ে দেখেন যে আসলে কে ডাকছে। উনি দেখতে পান রাস্তার পাশে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। চেহারাটা ওই রকম অস্বাভাবিক না, স্বাভাবিকভাবে একটা বৃদ্ধা মানুষের যেরকম চেহারা হয়, একটু বয়স্ক মানুষের ওই রকম, একটু কুঁজো হয়ে গেছে আর শরীরের কাপড়গুলো বেশ মলিন। নূর মোহাম্মদ ফুপাকে বলছে, নূর মোহাম্মদ, আমার হাঁটতে চলতে খুব অসুবিধা হয়, আমাকে গাড়িতে উঠা, আমাকে একটু নিয়ে চল, আমার খুব সমস্যা হচ্ছে। নূর মোহাম্মদ ফুপা কিন্তু তার বাবার কাছ থেকে শুনেছিলেন যে জামাই বউ নিয়ে যদি রাতের বেলা গাড়ি চলে, মানে গরুর গাড়ি চলে বা ঘোড়ার গাড়িও চলে, কোনোভাবেই অন্য কোনো অপরিচিত ব্যক্তিকে এইভাবে রাতের বেলা কাউকে গাড়িতে উঠানো যাবে না, আর যদি কোনোভাবে একবার উঠে যেতে পারে তাহলে ভয়ঙ্কর বিপদ হবে। এখন নূর মোহাম্মদ ফুপা উনি কিন্তু কিছুটা বুঝতে পেরেছেন যে এটা তো স্বাভাবিক কিছু না। ওনার বয়স কম হলেও ওনার বাবার কাছ থেকে যেই পরামর্শ উনি পেয়েছিলেন সেই অনুযায়ী উনি চিন্তা করেন এটা স্বাভাবিক কিছু না। কারণ হচ্ছে হঠাৎ করে তার গরু দুটোই বা কেন থেমে গেল, এই চিন্তা উনি করছিলেন। উনি যখন কোনোভাবেই গরু দুটোকে সামনে নিয়ে যেতে পারছিলেন না, তখন একটা কাজ করেন উনি, উনি ওনার যে হারিকেনটা ছিল এই হারিকেন থেকে কোনো কিছুর সাথে একটু আগুন ধরান, কোনো কাগজ বা কোনো একটা কাপড় বা কোনো কিছুর সাথে আগুন ধরিয়ে ওই গরুর যে লেজের মাথায় যে কিছু চুল থাকে ওই চুলের ওখানে আগুন ধরিয়েছেন একটা গরু, আর সাথে সাথে গরু হাঁটা চলা শুরু করেছে। পেছন থেকে কিন্তু ওই বৃদ্ধা মহিলা ডাকছে, নূর মোহাম্মদ, আমায় নিয়ে যা নিয়ে যা। কিন্তু নূর মোহাম্মদ ফুপা ওইদিকে কর্ণপাত করেন নাই, নূর মোহাম্মদ ফুপা সামনে এগিয়ে যাচ্ছেন। এদিকে হাজবেন্ড ওয়াইফ দুজন ঘুমিয়ে আছে, তাদেরকে উনি ডাকেন নাই, তারা কিন্তু কিছু শুনছে না। এভাবে 15-20 মিনিট এগিয়ে যাওয়ার পর আবার আর একটা ঘটনা ঘটে। এবার আর পেছন থেকে না, হঠাৎ করে সামনে চলে আসে ওই বৃদ্ধা মহিলাটি। হঠাৎ করে এরকম সামনে চলে আসায় নূর মোহাম্মদ ফুপা বেশ ভয় পেয়ে যান যে কি ব্যাপার
হঠাৎ করে সামনে চলে আসলো, একটু আগে পেছন থেকে ডাকলো, এখন সামনে চলে আসলো। আর সামনে চলে আসার সাথে সাথে তার গরু দুটিও থেমে যায়, গরু দুটো খুব ভয় পেতে থাকে। তখন ওই বৃদ্ধা মহিলাটা বলতে থাকে, তোর মাম্মা আমায় নিয়ে চল, আমার চলতে খুব অসুবিধা হচ্ছে, আমি অসহায়, আমাকে নিয়ে চল, আমাকে গাড়িতে উঠা। কিন্তু নূর মোহাম্মদ ফুপা বলেন যে তাড়াতাড়ি সামনে থেকে সরো, তোমাকে নেওয়া যাবে না, যাও ভাগো। কিন্তু ওই মহিলা সরে না। আর এদিকে এই নূর মোহাম্মদ ফুপা উনি ওনার গরু দুটোকেও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু গরু দুটো সামনে আর আগায় না। এরপর উনি কি করেছেন যে আর একটা যে গরু, আগে তো একটা গরুর লেজে, লেজের আগায় যে চুল থাকে ওখানে আগুন ধরিয়েছিলেন, যখন চলা শুরু করেছিলেন উনি আবার ফু দিয়ে সেই আগুনটা নিভিয়ে দিয়েছিলেন। এইবার অন্য যে গরুটা, যেটাতে উনি আগুন লাগান নাই আর কি, যেটা লেজের মাথায় আগুন লাগান নাই, সেটাতেও একই প্রক্রিয়ায় যখন আগুন লাগানো শুরু করেছেন এবং লেগেও যায়, তখন ওই গরুটা চলা শুরু করে। চলা শুরু করার পর হঠাৎ করে চোখের সামনে থেকে ওই বৃদ্ধা মহিলাটা ভ্যানিশ হয়ে যায়। এদিকে কিন্তু হাজবেন্ড ওয়াইফ কিছুই বুঝতে পারতেছে না যে কি হচ্ছে, কারণ ওরা তো ঘুমাচ্ছেন ওই ছয়ের মধ্যে। এভাবে 10 মিনিট চলার পর হঠাৎ করে ওই নূর মোহাম্মদ ফুপা দেখেন যে এবার বৃদ্ধা মহিলাটি সামনেও না পিছনেও না, একদম রাস্তা বরাবর শুয়ে আছে এবং শুয়ে বলছে, নূর মোহাম্মদ তোর গাড়িতে আমাকে তোল। তো এবার এই নূর মোহাম্মদ ফুপা কি করেছেন, উনি তো বুঝতে পেরেছেন যে তার গরু তো দাঁড়িয়ে গেছে, আবারও সামনে আগাবে না। এদিকে দুইবার আগুন লাগানোর পরে উনি আবার যখন গরু চলা শুরু করছে, উনি আবার ফু দিয়ে লেজের আগুনটা নিভিয়ে দিয়েছিলেন। এবার উনি কি করেছেন, আবারও বুদ্ধি করে, কারণ ওই লেজের আগায় যে চুলগুলো থাকে ওগুলো তো পুরোপুরি আর পুড়ে যায় নাই তখন, কারণ উনি নিভিয়ে দিয়েছিলেন একটু পরেই, উনি এবার দুটো গরুর লেজেই আবার আগুন ধরিয়ে দেন। এবার গরু দুটো দ্রুত চলতে থাকে, আর ওই যে সামনে তো বৃদ্ধা মহিলা শুয়ে আছে, এবার গরু দুটো ওই বৃদ্ধা মহিলার শরীরের উপর দিয়ে চলে যায়। আর যখন গরুর গাড়ির চাকা ওই বৃদ্ধা মহিলার শরীরের উপর ওঠে, তখন কোনো গাড়ি যদি বা গরুর গাড়ি যদি কোনো উঁচু জায়গায় উঠে আবার নেমে যায়, যেভাবে গাড়িটা একটু ঝাঁকুনি লাগে, ঠিক ওই রকম মনে হয়। আর যখনই গাড়িটা এভাবে পার হয়ে চলে গেছে, এরপরই ওই বৃদ্ধা মহিলাটা পিছন থেকে চিৎকার করে বলে উঠছে, নূর মোহাম্মদ তা কাজটা তুই ঠিক করলি না, তুই এইভাবে আমার শরীরের উপর দিয়ে গাড়ি উঠাই নিতে পারলি, আমার শরীরের কত ক্ষতি হইল, আমার বয়স হয়ে গেছে কত, তুই আমাকে নিবি না নিবি না, কিন্তু গায়ের উপর দিয়ে গাড়ি কেন উঠাইলি, কাজটা কিন্তু ভালো করলি না। তো নূর মোহাম্মদ ফুপা এটা নিয়ে আর কিছু ভাবেন নাই। তবে এরপরে উনি ওই হাজবেন্ড ওয়াইফকে ডাক দিয়েছিলেন যে আপনি একটু ওঠেন, তাদেরকে আর বলেন নাই যে কি সমস্যা, তাহলে তো ভয় পেতে পারেন, নতুন বউ হঠাৎ করে এই কথা শুনে তো আবার ভয় পেতে পারেন, এই জন্য কিছু বলেন নাই। তো তাদেরকে ডাক দিয়েছেন এবং ওই হাজবেন্ড যিনি ছিলেন আর কি, তার সাথে কথা বলা শুরু করেছেন। তো এভাবেই বাকিটা পথ কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই চলে আসেন। তো ওনারা যখন চলে এসেছেন বাড়িতে, এর আধা ঘন্টা এক ঘন্টা পর আবার অন্য অন্য লোকজনও চলে এসেছে ততক্ষণে। তো এই সময়টা ওনারা বিশ্রাম নিয়েছেন, এই নূর মোহাম্মদ ফুপা ওই বাড়িতে বিশ্রাম নিয়েছেন, হালকা নাস্তা পানি করেছেন, এরপরে উনি চলে যেতে চান। তখন রাত হয়ে গেছে, বেশ রাত বলতে তখনকার সময়ে রাত আনুমানিক 10:30 বাজে। তো গ্রামে এই 1980-82 সালে রাত 10:30 মানে কিন্তু অনেক রাত, বর্তমান সময়ের প্রেক্ষাপটে সেটা কিছু না হলেও। তো নূর মোহাম্মদ ফুপাকে তারা ওই সময় থেকে যাওয়ার অনুরোধ করেন, তখন উনি বলেন যে থেকে যাবো, আমার তো 2 গ্রাম পরেই বাড়ি, সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে আমার বাড়ি যেতে গরু নিয়ে বা এই গরু গাড়িটা চালিয়ে নিতে, তো এখন তো থাকার দরকার নেই, আর তাছাড়া আমি নিজের বাসা ছাড়া অন্য জায়গায় আসলে ওইভাবে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, আমি চলেই যাই। তখন দেখলেন যে আসলেই তো তাই, বাড়ি তো খুব বেশি দূরেও না, ঠিক আছে যাক। তো উনি এই গাড়িটা নিয়ে বেরিয়ে পড়েন। এখন বেরিয়ে পড়ার পর এই নূর মোহাম্মদ ফুপার কাছে মনে হলো যে গাড়ি তো নিয়ে বের হইলাম, কিন্তু সোজা পথ দিয়ে গেলে তো 1-1.5 ঘন্টা সময় লাগবে, পাশে যে নদীটা আছে নদীর পাশ দিয়ে তো যাওয়া যেতে পারে, অনায়াসে যাওয়া যেতে পারে, তো ওই দিকটা দিয়ে যাই, তাহলে সময়টা অনেক কম লাগবে, আর নদীর হাওয়া খেতে খেতে গেলাম ভালোই লাগবে। তো উনি মেইন রাস্তাতে না দিয়ে তার গাড়িটা ঘুরিয়ে নদীর পাড় দিয়ে যাওয়া শুরু করেন। তো নদীর পাড়ে কিন্তু যে বালু রাস্তা, তখন রাস্তাও তো না আসলে, এটা নদীর যেই পাড় ওটাতে কিন্তু আসলে বালুটা ভিজা ভিজা থাকে, তো গরুর গাড়ির চাকা কিছুটা দেবে যায়, পুরোপুরি না দেবে গেলেও তো যাচ্ছিলেন ওই দিক দিয়ে। আর উনি আপন মনে গান গাচ্ছিলেন, উত্তরবঙ্গের যে সঙ্গীতটা থাকে আর কি, উনি গান গাচ্ছেন ওনার মতো করে। উনি ওনার গানের গলাও খুব ভালো ছিল। তো উনি আগাচ্ছেন আগাচ্ছেন, অনেকটা পথ আগাচ্ছেন, তখন কিন্তু আকাশে চাঁদের আলো ছিল, নদীর পানির উপরে চাঁদের আলো পড়ে বেশ চকচক চকচক করছিল, দারুণ একটা পরিবেশ ছিল। আর খাওয়া দাওয়া করেছেন, বেশ ভালো টাকা পয়সাও দিয়ে দিয়েছিলেন, বকশিসও দিয়েছিলেন নূর মোহাম্মদ ফুপাকে, ওনার মনটাও বেশ ফুরফুরে ছিল। তো উনি আগাচ্ছেন, তো বেশ কিছুটা দূরে দেখতে পান যে চারজন মানুষ দাঁড়িয়ে আছে, উচ্চতা খুব বেশি না, তবে হ্যাঁ লম্বা, তবে খুব বেশি না, মানে এই টাইপের লম্বা মানুষ দেখা যায়। আর তাদের শরীর এক ধরনের আলখেল্লা, আর তারাও বেশ বৃদ্ধ। আর একটা লাশ সাদা কাপড়ে মোড়ানো, লাশটা মাটিতে রাখা। তো ওই চারজন লোক বলে, এই গারোয়ান ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। নূর মোহাম্মদ ফুপা গাড়ি দাঁড় করানোর আগেই গরু দুটো থেমে যায়। এরপর ওই বৃদ্ধা ওই যে চারজন, চারজন থেকে একজন বলে যে, এই যে যার লাশটা দেখছো আমাদের বোন, তো আমরা পাশের একটা গ্রামে যাবো। তা একটা গ্রামের নাম বলে, ওই গ্রামটা আবার এই নূর মোহাম্মদ ফুপার চলার পথেই পড়বে। তখন ওই চারজন লোকের থেকে একজন বলে যে, এটা তো আমাদের বোন মারা গেছে, তো ওকে নিয়ে যাব, ওই গ্রামে নিয়ে যাব, তো লাশটা গাড়িতে তুলতে পারবা, তোমাকে বেশ মোটা অঙ্কের টাকা দিব। এখন নূর মোহাম্মদ ফুপা উনি চিন্তা করেন যে তার বাবা কিন্তু নিষেধ করে দিয়েছে কখনো গাড়িতে লাশ উঠানো যাবে না। এখন নূর মোহাম্মদ ফুপা চিন্তা করে যে, বাবা তো আর জানতেছে না, এতগুলো টাকা দিবে খারাপ কি। তখন মানে ঠিক আছে, লাশ উঠান আপনারা গাড়িতে। তখন ওই চারজন বলে, না আমরা উঠাতে পারবো না, তুমি উঠাও, আমাদের বয়স হয়ে গেছে, লাশ উঠানোর মতো শক্তি আমাদের শরীরে নাই। তখন নূর মোহাম্মদ ফুপা এই বিষয়টা নিয়ে আর বেশি কিছু চিন্তা করেন না, উনি নিজেই গাড়ি থেকে আবার নেমে যান। নেমে ওই লাশটা ধরে গাড়িতে উঠান। লাশটা উঠানোর সময় খুব যে বেশি ওজন মনে হয়েছে তা কিন্তু না, হয়তো বা 60-70 কেজি এরকম মনে হয়েছে আর কি সর্বোচ্চ ওজন। তো ঠিকঠাক মতো উঠান। এবং ওঠার পর বলেন যে, আসলে আপনারা তো চারজন লোক, আমার গরুর গাড়িতে তো চারজন যদি আপনারা ওঠেন, তাহলে এইখানকার মাটি তো নরম, চাকা দেবে গেলে তখন আর আগাতে পারবো না, আপনারা ভালো হয় যে এটার সাথে হেঁটে আসেন। তো ওনারা বলে, আচ্ছা ঠিক আছে, আমরা সাথে হেঁটে আসতেছি। তো উনি লাশ উঠিয়েছেন, গাড়ি চালাচ্ছেন, পেছন দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখছেন যে ওই চারজন আসছে কিনা, দেখছেন না ঠিকই আসছে, চারজনই আসছে। অল্প কিছুক্ষণ চলার পর হঠাৎ করে গাড়িতে একটা ঝাঁকুনি লাগে। ঝাঁকুনি লাগার পর নূর মোহাম্মদ ফুপা ওই গরুগুলোকে থামান, গাড়িটা থেমে যায়, পেছন দিকে তাকিয়ে দেখেন যে ওই চারজন লোক নাই আর লাশটাও নাই, লাশটা মাটিতে পড়ে গেছে, মানে পেছনে পড়ে গেছে আর কি। তখন নূর মোহাম্মদ ফুপা খুব মন খারাপ করেন, এই কারণে, আহারে ওই লোকগুলোও বৃদ্ধা, মানে বৃদ্ধ মানুষ, হয়তো বা আমার গাড়ির তালে তালে হেঁটে আসতে পারেন নাই, পেছনে পড়ে গেছে, আর লাশটা একটা ভদ্র মহিলার লাশ, লাশটা নিচে পড়ে গেল, লাশটা নিচে পড়ে গিয়ে নিশ্চয় কষ্ট পেয়েছে, কারণ ইসলাম ধর্মের রয়েছে যে মৃত লাশও কষ্ট পায়, তো লাশটা তার কারণে হয়তো বা কষ্ট পেল, পড়ে গেল। তো উনি এই চিন্তা করে লাশটা আবার গাড়িতে তোলার চেষ্টা করছেন, কিন্তু না, উনি কোনোভাবেই সেটা পারছেন না, লাশটা অনেক ভারী মনে হচ্ছে, কোনোভাবেই উনি লাশটা তুলতে পারলেন না, অথচ কিছুক্ষণ আগেই কিন্তু এই লাশটা উনি গাড়িতে অনায়াসে তুলে ফেলেছিলেন। কোনোভাবেই না তুলতে পেরে একটা সময় মনে হয় যে, আচ্ছা আসলে ব্যাপারটা কি, এটা কি লাশ না অন্য কিছু, নাকি ভারী কোনো জিনিস এটা, দেখি তো। তো উনি কি করেছেন, ওই লাশের মুখের উপর থেকে কাপড়টা কেবল সরিয়েছেন, সরানোর সাথে সাথে উনি দেখেন যে, আরে এটা তো সেই মহিলা, যেই মহিলাটা রাস্তার বিভিন্ন জায়গায় এসে বারবার ওই গাড়িতে উঠতে চেয়েছিল, আর একটা পর্যায়ে এই মহিলার শরীরের উপর দিয়ে গাড়ি চালাই দেওয়া হয়। উনি যখন এই লাশের উপর থেকে কাপড়টা সরিয়েছেন, তখনও কিন্তু মহিলাটা চোখ বন্ধ করা ছিল, কয়েক সেকেন্ড পরে হঠাৎ করে ওই মহিলাটা চোখ খোলে, শুধু চোখ খোলে না, খপ করে নূর মোহাম্মদ ফুপার হাত চেপে ধরে, খুবই শীতল মানে ঠান্ডা হাত ছিল, এমন ভাবে হাত চেপে ধরেছে নূর মোহাম্মদ ফুপার আর ছোটার সুযোগ নাই। ওই মহিলা বলছে, কি রে তোরে বারবার বললাম যে আমাকে গাড়িতে উঠা, তুই উঠালি না, তুই আমার গায়ের উপর দিয়ে গাড়ি চালাই দিলি, আমার শরীরে অনেক ক্ষতি হয়েছে, আজকে তোর আর রক্ষা নাই। আর আমার ভাইয়েরা আসতেছে, এখন তোর শেষ সময় চলে আসছে। তো এরপরে নূর মোহাম্মদ বাবা প্রচন্ড জোরে একটা চিৎকার দেন, এরপরে কি হয়েছে ওনার আর কিছু মনে নাই। ওদিকে কি হয়েছে, নূর মোহাম্মদ ফুপার আসতে দেরি দেখে নূর মোহাম্মদ ফুপার বাবা, উনি এবং আশেপাশে কয়েকজন পুরুষ মানুষ, ওনারা ওই যে ওই বরের যে বাড়ি সেই গ্রামে ওই বাড়িতে গিয়েছেন। তো ওনারা বলছেন যে ও তো অনেকক্ষণ আগেই চলে গেছে। তখন ওনারা চিন্তা করছে, আরে ও যদি চলে গিয়ে থাকে তাহলে আমরা যেই রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা দিয়ে তো ও আসে নাই, তাহলে তো আমাদের সামনে ও পড়তো, নিশ্চয়ই ওই নদীর পথ দিয়ে ও আসছে। তো ওনারা চিন্তা করলেন নদীর পথ দিয়ে রাতের বেলা একা আসাটা তো ঠিক না, ওনারা ওই নদীর পথটা পর অনুসরণ করেছেন। তো বেশ খানিকক্ষণ যাওয়ার পরে ওনারা দেখতে পান একটা গাড়ি, দূর থেকে বোঝা যাচ্ছে চাঁদের মতো এটা গরুর গাড়ি, কিন্তু গরুর কোনো উপস্থিতি বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে ওখানে কোনো কিছু ছিল, কোনো কিছু নড়াচড়া করছে। তবে ওনারা কাছে গিয়ে তার কোনো অস্তিত্ব দেখতে পান নাই, তবে যেটা দেখেন সেটা খুব ভয়ানক একটা ব্যাপার ছিল। সেটা হলো দুটো গরুর একটা একদমই নাই, আর একটা গরুর অর্ধেক খাওয়া, আর নূর মোহাম্মদ ফুপা উনি একটা পাশে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তখন উপস্থিত লোকজন নূর মোহাম্মদ ফুপাকে ধরে বাড়িতে নিয়ে আসেন, আর ওই অর্ধেক খাওয়া গরু ওটা তো আসলে ওই সময় নিয়ে আসা সম্ভব না, আর গরুর গাড়িটা অন্য কয়েকজন মিলে ঠেলতে ঠেলতে নিয়ে চলে আসেন আর কি। তো নূর মোহাম্মদ ফুপার যখন জ্ঞান ফিরেছে তখন উনি দেখতে পান যে উনি ওনার বাড়িতে শুয়ে আছেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে ব্যাপারটা কি কি হয়েছিল, ওখানে সে অজ্ঞান হয়ে গিয়েছিল কিনা বা কি কারণে হয়েছিল। তখন নূর মোহাম্মদ ফুপা এই বিষয়টা বিস্তারিতভাবে বলেন, এরপরে তারাও বলেন যে কিভাবে তারা তাকে উদ্ধার করেছে। পরবর্তীতে একজন ভালো হুজুরকে ডেকে নিয়ে আসা হয়, হুজুর ওই জিনটাকে ওই মহিলা জিনটাকে হাজির করেছিলেন। হাজির করার পর ওই মহিলা জিনটা বলে যে সে হচ্ছে ডাকিনী পরী, রাতের বেলা বিশেষ করে কোনো হাজবেন্ড ওয়াইফ যদি কোনো গাড়িতে থাকে ওই গাড়িতে তারা ওঠার চেষ্টা করে, যদি একবার উঠতে পারে তাহলে ওই মহিলার সে ক্ষতি করে, এবং এরকম ক্ষতি করলে ওরা খুব শক্তিশালী হয়, কিন্তু তারা চাইলেই কোনো গাড়িতে উঠতে পারে না যতক্ষণ না পর্যন্ত গাড়ির যেই চালক মানে গাড়োয়ান সে অনুমতি দেয়, সে অনুমতি দিলে উঠতে পারে, এছাড়া তাদের ওই গাড়িতে ওঠার কোনো শক্তি নাই। বারবার ওঠার চেষ্টা করলেও যখন সে উঠতে পারছিল না তখন সে সামনে শুয়ে পড়ে যেভাবেই হোক এই নূর মোহাম্মদ ফুপা যেন অনুমতি দেয়, কিন্তু নূর মোহাম্মদ ফুপা কি করেছেন তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছেন, এর কারণে তার শরীরে আঘাত লেগেছে। আর ওই ডাকিনী পরীর চার ভাই ছিল, তারা কি করেছে এরকম একটা মায়াজাল সৃষ্টি করেছে নদীর পারে, সারা পথ তারা আর সামনে আসে নাই, অপেক্ষা ছিল কখন এই নূর মোহাম্মদ ফুপা একা একা আসবেন। তো উনি যখন নদীর পাড় দিয়ে আসেন তখন সুযোগটা আরো ভালোভাবে তারা পান। তখন ওই চার ভাই তার বোনকে লাশ সাজিয়ে ওখানে অপেক্ষা করছিলেন, আর ওনারা চাইলেই কিন্তু ওই লাশটাকে গাড়িতে তুলে দিতে পারতেন না, কারণ ওই গাড়ি চালক নিজে নেমে যদি ওই লাশটা উঠাতেন তাহলেই নাকি শুধু সে ওই গাড়িতে উঠতে পারত, আর এইভাবেই ওই গাড়ির উপর সে উঠে বসে। আর এরপর ওই মহিলাটি চেয়েছিল যে নূর মোহাম্মদ ফুপাকেও খেয়ে ফেলতে, মূলত ওই যে দুটা গরু একটা গরু খেয়ে ফেলছিল আর একটা গরু যখন অর্ধেক খাওয়া হয়েছে তখন হলো লোকজন আসা শুরু করেছে, এরপরে নূর মোহাম্মদ ফুপাকেও খেয়ে ফেলত, এরা এক ধরনের ভয়ঙ্কর আদমখোর জিনও বটে, লোকজন চলে আসার কারণে তারা আসলে ওই কাজটা করতে পারেনি। তখন ওই যে হুজুর বলেন যে যাই হোক তুমি তো আসলে একটা গরু তো খেয়েই ফেলছো, তোমরা আর একটা গরু অর্ধেক খেয়ে ফেলছো, এখন আর এই ছেলেটাকে কোনো ক্ষতি করো না, এখন ওই জিনটা আর কোনোভাবে মানে না, কোনোভাবেই যেতে চায় না, যাই হোক অনেক কষ্টে একটা সময় সে মানে সে চলেও যায়। পরবর্তীতে ওরকম কোনো সমস্যা আর নূর মোহাম্মদ ফুপার সাথে হয়নি, নূর মোহাম্মদ ফুপা এখনও আছেন, ভালো আছেন, জীবিত আছেন, সুস্থ আছেন। তো এটি ছিল ঘটনা। আসলেই প্রিয় লিসেনার্স আপনারা একবার খেয়াল করুন যে কিছু কিছু ক্ষেত্রে জিনেরা চাইলেও অনেক ক্ষতি করতে পারে না যদি না আমরা সুযোগ করে দেই। যদি ভুল করেও নূর মোহাম্মদ ফুপা অনুমতি দিয়ে দিতেন তাহলে ওই বৃদ্ধা মহিলাটি মানুষের বেশে ওই গাড়ির ভিতরে উঠে ওই যে নতুন বউ তার ভয়ঙ্কর ক্ষতি করত। তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের বিপদাপদ থেকে। প্রিয় লিসেনার্স, এমন ঘটনা যদি আপনাদের আরো জানা থাকে আমাদেরকে কিন্তু ইমেল করে পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটা তো সবাই জানেন, afnandahorwal@gmail.com লিখে বা রেকর্ড করে আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি। ১১৮তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সোহান। ওনার বাড়ি নরসিংদী জেলার সদর উপজেলার চিনিশপুর গ্রামে। তো ঘটনাটি মূলত ওনার দাদার সাথে ঘটেছিল। প্রথম ঘটনাটিও আমরা যেটা পেয়েছিলাম সাগর ভাইয়ের কাছ থেকে, সেই ঘটনাটি ওনার দাদার সাথে ঘটেছিল। এবারের ঘটনাটিও কিন্তু সোহান ভাইয়ের দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনাটির সময় ১৯৬৫ থেকে ৬৮ সাল, এর মধ্যবর্তী সময় হবে আর কি। তো সোহান ভাইয়ের দাদার নাম হচ্ছে জসিম। উনি খুব সাহসী একজন সৎ মানুষ ছিলেন। সাহসী বলতে আসলে আমরা যতটা সাহসী মনে করি তার থেকেও নাকি বেশি সাহসী ছিলেন। পাশাপাশি উনি শক্তিশালীও ছিলেন বেশ। ওনার পরিবারের সদস্য ছিলেন ৬ জন, ওনার ৩ ছেলে ২ মেয়ে আর ওনার ওয়াইফ। উনি মূলত মাছ ধরতেন, আর উনি মাছ ধরতেন ওনাদেরই বাড়ির কাছে একটা নদীতে। সেই নদীটার নাম হচ্ছে হাড়িধোয়া নদী। ওই নদীতে ওই সময়ের প্রেক্ষাপটে বেশ অনেক মাছ পাওয়া যেত, এখন তো আর এরকম মাছ পাওয়া যায় না। তো জসিম দাদা উনি ছিলেন একজন দিনমজুর, সারাদিন কাজ করতেন আর রাতের বেলা মাছ ধরতেন। এই মাছ আবার স্থানীয় বাজারে বিক্রি করতেন। ওই বাজারটার নাম হচ্ছে কালীর বাজার বা কালীর হাট। এটা নরসিংদী জেলার পলাশ থানায় অবস্থিত। যাই হোক, মূল ঘটনাতে আসি। জসিম দাদাদের পরিবারের আয়ের উৎস কিন্তু একজনই, বা একজন ব্যক্তি শুধু আয়ের কাজের সাথে জড়িত আছেন, আর কেউ না। তো ওনার ছেলেপেলেরাও তো তখন ছোট ছোট, এক প্রকার বাধ্য হয়েই কিন্তু ওনাকে দুটো কাজ করতে হতো। রাতে মাছ ধরতে হতো, সেটা বাজারে বিক্রি করতে হতো, আবার দিনের একটা সময় ওনাকে দিন মজুরে কাজ করতে হতো। খুব কঠিন একটা পরিশ্রম যেত। রাত্রে খুব একটা ঘুমাতেও পারতেন না, কারণ পরিবারের আয়ের উৎস তো উনি, আর তো কেউ নাই। তো এভাবেই প্রতিনিয়তই উনি মাছ ধরে যাচ্ছিলেন। একদিন রাত্রে উনি প্রতিদিনের মতো মাছ ধরতে যান। উনি যেই ঘাটে বসে মাছ ধরতেন সেই ঘাটটার নাম হচ্ছে বাসতলার ঘাট। তো ওনার বাসা থেকে রাস্তা দিয়ে পায়ে হেঁটে প্রায় ২০ মিনিটের রাস্তা। আর ওই সময় বাসতলা ঘাটে নাকি খুব বেশি মাছ পাওয়া যেত, যেটা নদীর অন্য কোনো জায়গায় খুব একটা পাওয়া যেত না, মানে ওই সময় প্রেক্ষাপটে ওই জায়গাতে মাছ বেশি থাকত। তো উনি সবসময় ওখানেই মাছ ধরতেন। আর ওনার কাছে একটা ডোলা থাকতো, ডোলা মানে মাছ ধরার একটা পাত্র। তো উনি ছিপ নিয়ে বের হয়ে পড়েন, উনি গিয়ে মাছ ধরা শুরু করেন। বেশ কিছুক্ষণ মাছ ধরার পর উনি ডোলার দিকে তাকান, তাকিয়ে তো উনি হতভম্ব হয়ে যান, কারণ উনি দেখেন ডোলাতে একটা মাছও নাই। উনি তো বেশ অবাক আর বিরক্তও হন যে এত কষ্ট করে মাছগুলো ধরলেন, এ মাছগুলো কোথায় চলে গেল, লাফিয়ে লাফিয়ে কি এর থেকে বের হয়ে গেল। যাই হোক, মন টন খারাপ, মেজাজও খারাপ, কি আর করা, আবার মাছ ধরা শুরু করেছেন। এবার বেশ খানিক্ষণ পর ওই ডোলার দিকে তাকিয়ে দেখেন একই কাণ্ড, একটা মাছও নেই, অথচ এর মধ্যেও কিন্তু বেশ কয়েকটা মাছ ধরে উনি কিন্তু ওর মধ্যে রেখেছেন। এবার তো উনি বেজায় ক্ষিপ্ত, কিন্তু উনি ভেবে উঠতে পারেন না যে আসলে হচ্ছেটা কি, মাছটা যাচ্ছে কোথায়। উনি চিন্তা করেন যে আচ্ছা, মাছগুলো কি লাফিয়ে লাফিয়ে বাইরে চলে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে যদি বাইরেই যায় তাহলে এবার নজর রাখি। তো এরপরে উনি যে মাছগুলো ধরেছেন এগুলো ডোলায় রেখেছেন, বাট মাঝে মাঝে তাকাচ্ছেন যে আসলে মাছগুলো কোথায় যায়। তো উনি হঠাৎ করে যখন তাকিয়েছেন ওনার ডোলার দিকে, উনি দেখেন যে কুচকুচে চিকন কালো শুকনো, মানে শুকনো বলতে একদম হাড়ের সাথে চামড়া লেগে গেলে যেমনটা হয় ওই রকম, হাতটাও কালো চিকন, এরকম শুকনো একটা হাত, মনে হচ্ছে লম্বা একটা হাত পেছন থেকে এসে ওই ডোলার মধ্যে ঢুকেছে এবং একটি মাছ ধরে হাতটা আবার সরিয়ে নিয়ে চলে গেল।
উনি তাকিয়ে দেখলেন যে পেছনে একটা ঝোপ আছে, ওই ঝোপের ভেতর থেকে ওই হাতটা বেরিয়েছে। তো উনি চিন্তা করলেন যে এত বড় লম্বা হাত আর এমন হাত, এটা তো কোনো মানুষের না, এটা নিশ্চয়ই কোনো একটা মাছ খেকো পিশাচ। তো উনি কিন্তু এটাতে ভয় পান না, কারণ উনি খুবই একজন সাহসী মানুষ, আর উনি এই সমস্ত বিষয়গুলো তো জানতেন আগে থেকেই। তো উনি আবার অপেক্ষায় আছেন যে কখন ওই জিনিসটা আবার এই ডোলায় হাত ঢুকাবে, কারণ ডোলায় তখনও কিন্তু আরো কয়েকটা মাছ ছিল। তো উনি মাছ ধরার ভান ধরে বসে আছেন আর ওনার চোখটা একটু বাঁকা করে তাকিয়ে আছেন ওই ডোলার দিকে। অল্প সময়ের মধ্যেই আবারও ওই হাতটা যখন এসে যখনই ডোলায় ঢুকেছে, তখন ওই জসিম দাদা খপ করে ওই হাতটা ধরে ফেলেছেন এবং হাত ধরে ওনার দিকে মেরেছেন এক হ্যাচকা টান। তো হ্যাচকা টান দেওয়ার পরে উনি মনে করছেন হ্যাচকা টানে হয়তো বা হাতের সাথে যে বডিটা আছে ওই বডিটার সামনের দিকে চলে আসবে, কিন্তু না, ওই হাতটা অদৃশ্য হয়ে গেল, মানে একদম বাতাসে মিলিয়ে গেল। জসিম দাদা চিন্তা করলেন যে বাতাসে মিলিয়ে গেল মানে এই না যে এই জিনিসটা এখান থেকে চলে গেছে, এই জিনিসটা নিশ্চয়ই আশেপাশেই আছে। তখন উনি সাহস করে বলেন যে এই কেরে বেটা তুই, সাহস থাকে তো সামনে আয়, দেখি তোর কত বড় বুকের পাটা। এই কথা শোনার সাথে সাথে ওই ঝোপটা প্রচন্ড বেগে নড়ে উঠল এবং ওই ঝোপের ভেতর থেকেই একটা আওয়াজ ভেসে আসলো, এটা নাকি নাকি কথা, কিন্তু বেশ কর্কশ, নাকি নাকি হলো কর্কশ। বলে ওঠে, তোর তো সাহস কম না, তুই আমাকে সামনে আসতে বলিস, আচ্ছা আমি সামনে আসলে তুই কি আমাকে সহ্য করতে পারবি? তখন এই কথাটা শুনে জসিম দাদা মনে মনে একটু ভয়ও পান, তারপরও যেহেতু বলে ফেলেছেন এখন তো সে কথা ফেরাই নেওয়া সম্ভব না। জসিম দাদা আবার সাহস নিয়ে বলে ওঠেন, তুই আয় না একবার, তুই যদি এক বাপের বেটা হোস তাহলে আয় সামনে আয়। তো যখনই এই কথাটা বলেছে, এমনভাবে অপমান করেছে, তখন ওই অবয়বটা মনে হলো যে ওই ঝোপগুলো প্রচণ্ড জোরে নাড়ালো একবার। নাড়ানোর পর থেকে একদম দ্রুত গতিতে এক লাফ দিয়ে ওনার সামনে এসে দাঁড়ালো। এই দৃশ্যটা এত ভয়াবহ ছিল যে উনি জীবনেও কখনো এমন ভয়ানক দৃশ্য দেখেন নাই, ওনার ধারণা থেকেও বাইরে ছিল যে উনি আসলে কি দেখতে যাচ্ছেন। উনি চিন্তা করেছিলেন এরকম হুমকি ধামকি দিলে এই জিনিসটা এখান থেকে চলে যাবে, কিন্তু এভাবে সামনে আসবে এটা উনি ভাবতে পারেন নাই। উনি দেখেন প্রায় 12 ফুট লম্বা একটা অবয়ব, অবয়বটা দেখে মহিলা অবয়ব বলে মনে হচ্ছে। এই অবয়বটির আসলে মুখ বলতে কিছু নাই, মানে মুখ নাই, আর চোখের যে জায়গা ওখানে ছোট ছোট দুটো কোটর রয়েছে, আর মাথার চুলটা লম্বা হয়ে অনেক দূর চলে গেছে, আর চোখের যে জায়গাটা ওই জায়গাটা একটা গর্ত হয়ে আছে, মনে হচ্ছে ওই গর্তেরও অনেক ভেতরের দিকে দুটো ছোট চোখ লাল হয়ে জ্বল জ্বল করছে, আর ওই অবয়বটির হাত দুটো ওর বডি থেকেও লম্বা। তো এই দৃশ্য যখন উনি দেখেছেন জসিম দাদা তো চরম ভয় পাইছেন, কিন্তু ওনার তো মনে সাহস রাখতে হবে। তো দুরু দুরু বক্ষেও উনি বলে ওঠেন, ও তুই তাহলে আমার মাছ খাইছিস, এই আমার মাছ কই, আমার মাছ দে, না হইলে কিন্তু তোর খবর আছে। তো এই কথা শুনে ওই জিনিসটা তো খুব জোরে জোরে বিশ্রীভাবে হাসতে থাকে, খিলখিল করে হাসতে থাকে। তখন জসিম দাদা বলে, হাসিস না রে, আমার মাছ দে, না হলে কিন্তু সত্যি সত্যি তোর খবর আছে। তখন ওই অবয়বটা বলে, দেব না মাছ, কি করবি রে তুই, কি করবি বল। তো অবয়বটার মুখে এই কথা শুনে জসিম দাদা তো ভীষণ রাগ হয়েছে, ভয় পাচ্ছিলেন, কিন্তু ভয়টা তখন রাগে পরিণত হয় যে এত কষ্ট করে উনি মাছগুলো ধরলেন, এই মাছগুলো বিক্রি করে উনি ওনার পরিবারের সদস্যদের মুখে আহার তুলে দেবেন, আর এই মাছ কিনা একটা খবিশ জিনে খেয়ে ফেলছে, এইটা তো উনি কখনোই হতে দেবেন না। তখন উনি বলে ওঠেন, তবে রে দাঁড়া দেখি তোর কত শক্তি। এই বলে জসিম দাদা কি করছেন, নিজেই ওই অবয়বটার উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং ওই অবয়বটার সাথে ওনার ধস্তাধস্তি হয়। যেহেতু অবয়বটা খুব শক্তিশালী ছিল, কিন্তু শক্তিশালী হলেও উনিও কিন্তু কম শক্তিশালী ছিলেন না, অনেকক্ষণ ধরে মারামারি চলে, একটা পর্যায়ে ওই অবয়বটাকে উনি ধরে ফেলেন এবং এমনভাবে ধরেছেন হাত পা এমনভাবে ধরেছেন যে কোনোভাবেই ওই অবয়বটা বেরোতে পারছে না। তখন ও অপরটা বলছে, আরে স্যার 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 দিচ্ছি তো, সব মাছ ফিরিয়ে দিচ্ছি। তখন এই জসিম দাদা উনি এই অপরটাকে ছেড়ে দেন, কিন্তু ওনার মাথা তো প্রচণ্ড গরম যে ওকে তো ছাড়লাম, এখন এ যদি মাছ না দেয় এখন বড়শির ছিপটা দিয়ে ওরে পিটানো শুরু করব। এতক্ষণ তো হাত দিয়ে পা দিয়ে মারধর করছেন, এখন ওই অভাবটা বলতেছে যে তোকে মাছ দেবো তো বলছি, কিন্তু মাছ তো আমি সব খেয়ে ফেলছি, মাছ আমি কিভাবে দিব? আর আমরা তো যদি নদীর ভিতরে ঢুকেই মাছ ধরতে পারতাম, পানির ভিতরে ঢুকে, তাহলে তোদের মাছ খাবো কেন? তারপরও যেহেতু আমি তোকে বলছি যে তোর মাছ দিব, তোর ওই মাছগুলো ফেরত না দিতে পারলেও আমি চেষ্টা করতেছি নদীর ভিতর থেকে মাছ তোকে এনে দেওয়ার জন্য, যদিও বা এই কাজটা আমাদের জন্য খুব কঠিন, কিন্তু তোকে আমি দেবো যেহেতু ওয়াদা করছি। তো ওই অবয়বটা এক লাফে পানির মধ্যে পড়ে যায়, পানির মধ্যে পড়েই অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হওয়ার বেশ খানিকক্ষণ চলে যায়, আর কোনো সারা শব্দ নেই। তখন জসিম দাদা মনে করছেন হয়তো বা এই অবয়বটা তাকে ধোকা দিয়ে চলে গেছে, কিন্তু না, কিছুক্ষণ পরেই ওই অবয়বটা পানি থেকে উঠে আসে হাতে বড় একটা বোয়াল মাছ নিয়ে। এই বোয়াল মাছটা দিয়ে বলে যে দাঁড়া দেখি আরো পাই কিনা, এই বলে আবারও লাফ দেয়। এবারও বেশ খানিক্ষণ পর আবার উঠে আসে আর একটা মাছ নিয়ে, এভাবে তিন তিনটা বোয়াল মাছ দাদাকে এনে দেয়। এরপর দাদাকে বলে, দিলাম তো, তুই যা পাইতি না তার থেকেও আরো বেশি কিছু দিলাম, এবার খুশি তো, যা এখন বাড়ি যা। তখন জসিম দাদা বলে যে আমি বাড়ি যাচ্ছি, তুই কিন্তু এই জায়গায় থাকতে পারবি না, তোকে যেন আর কখনো এখানে না দেখি। তখন ওই অভাবটা বলে, এই জায়গা ছেড়ে তো আমি যেতে পারবো না, তবে আমি এতটুকু কথা দিচ্ছি যে মানুষকে এভাবে আর বিরক্ত করব না। তো এই ওয়াদাটা ওই পিশাচটা দিয়েছিল। জসিম দাদাও উনি তিনটা বোয়াল মাছ নিয়ে বাড়িতে চলে আসছিলেন। এরপরে উনি ওই একই জায়গায় বিভিন্ন সময় মাছ ধরতে গেলেও কখনোই আর কোনো সমস্যা হয়নি, ওই পিশাচটা তাকে কখনোই আর বিরক্ত করেনি। এই ঘটনাতে একটি ব্যাপার আমি লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে উনি নিজে আক্রমণ করল ওই পিশাচটার উপরে, তাকে ধরাশায়ীও করে ফেলল। আর ওই পিশাচটা সবকিছু মেনে নিল, সে ছাড়া পাওয়ার পরেও পালিয়ে যেতে পারত, তা না করে সে তিন তিনটা বোয়াল মাছ এনে দিয়েছিল, এবং এরপরে সে ওইখানে তাকে আর কখনো বিরক্ত করেনি। আর এই ঘটনার পর সাধারণত এই টাইপের ঘটনা যেটা আমরা সাধারণত পেয়েছি, যে ধস্তাধস্তি করার পরে বা মারামারি করার পরে মানুষ যিনি তিনি খুব অসুস্থ হয়ে পড়েন, শরীরটা দুর্বল হয়ে পড়ে। কিন্তু আমি যখন কথা বললাম আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সোহান ভাই, তো উনি বললেন যে তার দাদা, তার কোনো সমস্যা হয় নাই, উনি শক্তিশালী, উনি এরপরেও কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, তবে উনি স্বাভাবিকভাবে মারা গিয়েছিলেন, অনেক দিন বেঁচে ছিলেন, স্বাভাবিকভাবে উনি মারা গিয়েছিলেন। এই ঘটনার কারণে যে তার উপর বড় সমস্যা হবে, তার পরিবারের উপর কোনো বড় ধরনের সমস্যা হবে এমন কোনো কিছুই হয়নি। তো এটাই সোহান ভাই আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ সোহান ভাইকে মাছ ধরা কেন্দ্রিক এমন একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় লিসেনার্স, আসলে মাছ ধরা কেন্দ্রিক এই ধরনের ঘটনাগুলো আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল শুধু নয়, ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে নিয়ে যেখানেই মাছ ধরা হোক না কেন, বিশ্বের যে কোনো জায়গায় মাছ ধরা কেন্দ্রিক এই ঘটনাগুলো কিন্তু খুব কমন। অনেক কমন হওয়ার পরেও কেন যেন বারবার এই ঘটনাগুলো শুনতেই আমাদের ইচ্ছা করে। আমরা এমন ঘটনা পাই, আপনাদের সামনেও বারবার উপস্থাপন করি, আরও হয়তো বা বিভিন্ন সময় মাছ ধরা ঘটনাগুলো আসবে, মাছ ধরা কেন্দ্রিক যে ভৌতিক ঘটনাগুলো হয়েছে। তো এগুলো আসলে আমাদের গ্রাম বাংলার একটা চিরাচরিত ঘটনা, যেগুলো শুনতে আমাদের ভালোই লাগে, যতবারই শুনি না কেন ভালোই লাগে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 118তম এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম ইব্রাহিম মোল্লা আকাশ ভাই। ওনার বাড়ি ঢাকা জেলার সাভার ক্যান্টনমেন্ট এরিয়ার ডেন্ডাবর নতুন পাড়ায়। তো উনি যে ঘটনাটি আমাদেরকে লিখেছেন, এই ঘটনাটি আমাদের চ্যানেলে পাঠানো ওনার প্রথম ঘটনা। ঘটনাটি খুব বেশি দিন আগের না, 2022 সালের 2 মে, ঈদের আগের দিন রাত্রে। মূলত এই ঘটনাটি ওনার নানি শাশুড়ির সাথে ঘটেছিল, যার অংশবিশেষ উনি নিজেও দেখেছিলেন। আর তাদের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কোনো একটি গ্রামে, সঙ্গত কারণে গ্রামের নামটি উনি বলেননি, আমরাও বলছি না। এই 2 মে 2022 সালের এই ঈদের আগের দিন রাত্রে, রাত প্রায় 12:30টার দিকে, পরের দিন তো ঈদ, আর ওনার আবার ওই দিন জন্মদিন ছিল, মানে 2 মে। তো এই কারণে এই ইব্রাহিম মোল্লা আকাশ ভাই উনি রাত জেগে গল্প গুজব করছিলেন। তো উনি যেখানে ছিলেন, বাড়ির সামনে ছিল বিশাল উঠোন, আর উঠোন দিয়ে রুমে প্রবেশ করার জন্য সিঁড়ি ছিল, আর সিমেন্ট দিয়ে তৈরি ছিল সিঁড়িটা, আর সিঁড়ির পাশে বসার জায়গাও ছিল, সেটাও সিমেন্ট দিয়ে তৈরি করা ছিল। সচরাচর গ্রামের বাড়িতে এরকম দেখা যায়। তো উনি এবং ওনার ওয়াইফ ওখানেই বসে গল্প করছিলেন, হঠাৎ করে দেখলেন যে ওনার নানি শাশুড়ি অন্য একটা ঘর থেকে বের হয়ে বারান্দার দিকে আসলেন এবং একটা পাটি নিয়ে এসেছিলেন আর কি। এরপর উনি পাটিটা বারান্দায় বেছালেন এবং ওখানে কিছুক্ষণ বসলেন, এরপর শুয়ে পড়লেন। তো এদিকে এই যে আকাশ ভাই এবং ওনার স্ত্রী, ওনারা দুজন কিন্তু বিষয়টা দেখেছেন, ওনারা ওনাদের মতো করে কথা বলছেন। অল্প কিছুক্ষণ পর হঠাৎ করে একটা গোঙানির আওয়াজ ওনাদের কানে আসে। তো ওনারা এই আওয়াজের উৎসটা খুঁজতে গিয়ে দেখতে পান যে এই যে আকাশ ভাইয়ের যিনি নানি শাশুড়ি, মানে ওনার স্ত্রীর নানি, উনি এরকম শব্দ করছেন এবং মনে হচ্ছে উনি হাত দিয়ে ওনার বুকের উপর থেকে কোনো কিছু নামিয়ে দেওয়ার চেষ্টা করছেন, মনে হচ্ছে ওনার বুকের উপর কোনো কিছু একটা বসে আছে। কিন্তু ওনার বুকের উপর কিন্তু কোনো কিছুই বসে থাকা এই আকাশ ভাই এবং ওনার স্ত্রী দেখতে পাননি। এর কিছুক্ষণ পর হঠাৎ করে এই আকাশ ভাইয়ের নানি শাশুড়ি অনবরত বমি করতে থাকেন। এটা দেখে ওনারা দুজন তো চিৎকার চেঁচামেচি করতে থাকেন, অন্যরাও চলে আসে, সকলে এই আকাশ ভাইয়ের নানি শাশুড়ির কাছে যায়, তাকে সেবা শুশ্রূষা করা হয়, তারপর ওনার মুখ দিয়ে কথা বের করার চেষ্টা করা হয় যে কি হয়েছে, কিন্তু না, উনি কোনো কথা বলছেন না, শুধু গোঙানির মতো আওয়াজ করছেন। গোঙাতে গোঙাতে একটা সময় নিস্তেজ হয়ে পড়েন, কেউ কেউ মনে করেছিলেন হয়তোবা উনি মারা গেছেন, কিন্তু না, হঠাৎ করেই উনি শোয়া থেকে দাঁড়িয়ে যান এবং কাউকে কিছু না বলে হাঁটা শুরু করেন। তো এইভাবে অদ্ভুতভাবে দাঁড়ানো দেখে উপস্থিত সবাই তো চমকে ওঠেন, সবাই তো ডাকাডাকি করতে থাকেন, এই কোথায় যাও কোথায় যাও, কিন্তু উনি কারো কোনো কথার উত্তর না দিয়েই উনি ওনার রুমের দিকে হাঁটতে থাকেন। উনি মূলত ওনার রুমে ছিলেন না, অন্য একটা জায়গায় ছিলেন আর কি, ওই সময় অন্য একটা জায়গায় তাকে রাখা হয়েছিল, ওই বারান্দা থেকে ওনার এই গোঙানির আওয়াজ পাওয়ার পর আর কি। তো উনি ওনার রুমের দিকে হাঁটতে থাকেন, সবাই ওনার পেছন পেছন গিয়ে দেখেন যে উনি খাটে না শুয়ে ফ্লোরে শুয়ে পড়েছেন। এরপর এই আকাশ ভাইয়ের মামা শ্বশুর তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন এবং উনি ওনার মতো করে দোয়া দরুদ পড়ে ফু দিচ্ছেন। এভাবে 10 থেকে 15 মিনিট চলার পর হঠাৎ করে এই নানি শাশুড়ি উনি বিকট শব্দ করে হাসতে থাকেন। প্রথমে এই আকাশ ভাই ভেবেছিলেন হয়তো বা সকলকে ভয় দেখানোর জন্য উনি মজা করছে, কারণ উনি কিন্তু খুব মজার একজন মানুষ ছিলেন, সবার সাথেই হাসি মুখে কথা বলতেন, রসিকতা করতেন, কিন্তু না, এটা আসলে মজা ছিল না। আকাশ ভাইকে ভুল প্রমাণ করে দিয়ে হঠাৎ করে উনি বেশ কিছু এলোমেলো কথা বলে ওঠেন। উনি বলে থাকে, উনি বলে ওঠেন, এসেছে, আবার এসেছে। তখন একই কথা আবার মামাও বলে ওঠেন, মামা বলেন যে হ্যাঁ এসেছে, এসেছে রে, আবার আসছে, এখন কি হবে। তখন আবার আকাশ ভাই মানে মামাকে বলছেন যে মামা কে এসেছে। তো মামা আবার ওনার কথার উত্তর না দিয়ে ওনার পাশে থাকা তার বোনকে বলল, দ্রুত দেলোয়ার কাকাকে ডেকে নিয়ে আয়, কবিরাজকে খবর দিতে হবে এক্ষুনি। তো বলে রাখা ভালো, দেলোয়ার নানাদের বাড়ি এই মামাদের বাড়ি থেকে 3টা বাড়ি পড়ে, তারপরে আরো 3-4টা বাড়ি পড়ে, এরপরে অনেক পুরনো কিছু পুকুর আছে, ওইদিকে কেউ সচরাচর যায় না। তো পুকুরের পাশ দিয়ে সরু রাস্তা আর রাস্তার এক পাশ দিয়ে ধান ক্ষেত, তার কিছুক্ষণ হাঁটার পর বাজার, আর সেই বাজারে নানুদের একটা হোটেলও ছিল। তো এই দেলোয়ার নানাকে ডাকার জন্য এই আকাশ ভাই আর খালা সাথে গিয়ে, মানে এনারা দুজন গিয়েছিলেন আর কি। তো সেই নানাকে ডেকে নিয়ে আসলে উনি নানুর এই অবস্থা দেখে দেরি না করে দ্রুত মামাকে ডেকে বলে, চল আমার সাথে এক্ষুনি কবিরাজ ডেকে আনতে হবে। তো মামা নানুর পাশে বসে নানুর হাত শক্ত করে ধরে রেখেছিল, বলে যে মা তুমি চিন্তা করো না, সুস্থ হয়ে যাবা। তো যাই হোক, উনি আবার এই দেলো নানার সাথে কবিরাজের বাড়িতে যান। আকাশ ভাই কিন্তু এই নানুর পাশে দাঁড়িয়ে ফোনটা বের করে উনি ভিডিও করছেন যে আসলে কি হচ্ছে এটা, আসলে উনি ভিডিও করে ভিডিওটা ধারণ করে পরবর্তীতে স্মৃতি হিসাবে দেখতে চেয়েছেন বা কাউকে দেখাতে চেয়েছেন যে আসলে ব্যাপারটা কি হচ্ছে। নানু কিন্তু কিছুক্ষণ পরপর বিকট শব্দে হেসে উঠছে আর বলছে, এই তোরা কারা, আমাকে কিন্তু তোরা ধরে রাখতে পারবি না, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তো আর একজন মামা ছিল, উনি পাশ থেকে বলছে, মা আমি তোমার ছেলে, চিনতে পারছো না আমাকে? নানু বলে, কে তোর মা, আমি তোর মাটা না, আমাকে মা বলবি না। তো এদিকে এই আকাশবের মামি শাশুড়ি উনি একটু পরপর দোয়া পড়ে নানুর মাথায় ফু দিচ্ছিলেন, যখনই ফু দেয় তখনই এই নানু মামিকে মারতে যায়, আর মামা তখন আবার নানুকে ধরে রাখে। আর মনে হচ্ছিল নানুর শরীরে দশ জনের শক্তি চলে এসেছে। কিছু সময়ের মধ্যেই এই দেলোয়ার নানা কবিরাজকে সাথে নিয়ে চলে আসেন। কবিরাজ এসে নানুর মাথার কাছে বসলেন, তো কবিরাজকে দেখে নানু যেন ভয়ে আঁতকে উঠলেন এবং কর্কশ গলায় বলে উঠলেন, এই কবিরাজ কেন আসছিস তুই, চলে যা, তোদের কথা বিশ্বাস করি না, আগের বার তো আমাকে বুঝিয়ে পাঠিয়ে দিয়েছিলি কিন্তু ওয়াদা কি রক্ষা করেছিস, এইবার কিন্তু আমি যাব না, পারবি না আমাকে তাড়াতে। এই বলেই বিকট কণ্ঠে হাসতে শুরু করেন, হা 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 করে। তো এই আচরণ দেখে এই আকাশের শরীরের লোম তো ভয়ে একদম দাঁড়িয়ে গেছে। শুধু ওনার মনে প্রশ্ন জাগতে শুরু করলো, আগেও একবার এসেছিল, কি করেছিল, কি কারণে নানু এরকম যন্ত্রণা ভোগ করছে। তো কিছুক্ষণ পর কবিরাজ কিছু পরে নানুর গায়ে ফু দিতেই নানু ছটফট করতে শুরু করলো আর বলল, ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তো কবিরাজ বলল, কি শর্ত? তো নানুর গলায় ওটা বলতে থাকে, আমি আমার নিজের জন্য কিছু চাই না, গরু ছাগল হাঁস মুরগি এগুলো কিছু চাই না, অনেকদিন ধরে এই মেয়েটা আটার যাও খায় না, এটা ওর অনেক পছন্দ, ওকে আটার যাও রান্না করে খাইয়ে দিস তাতেই হবে, আর যদি ওকে এটা না খাওয়াস তাহলে কিন্তু আমি আবার আসবো, আর আমি এইবার আসলে আমাকে কিন্তু তাড়াতে পারবি না, বলে দিলাম, কোনো কিছু করলেও আমাকে তাড়াতে পারবি না। এ কথা বলে নানু বসা থেকে ফ্লোরে পড়ে নিস্তেজ হয়ে গেল। এরপর কবিরাজ বাড়ির সবাইকে বললেন, ওনাকে এখনই আটা দিয়ে যাও রান্না করে খাওয়ান, আর রাতের বেলা ওনাকে একা একা বাইরে যেতে দেবেন না। এই বলে কবিরাজ সাহেব চলে যান। কিছুক্ষণ পর নানুর জ্ঞান ফেরেন, উনি স্বাভাবিক হন। উনি বলেন যে, কি ব্যাপার, আমার শরীর এত ব্যথা করছে কেন, কি হয়েছে, তোমরা চারপাশে এত লোকজন কেন? তখন মামা তার মাকে জিজ্ঞেস করলেন যে, মা তোমার কি কিছুই মনে নাই? তখন নানু বললেন যে, তোরা যখন বাইরে বসে কথা বলছিলি তখন আমি তো ঘরে বসে পান খাচ্ছিলাম, হঠাৎ করে মনে হলো কে যেন আমাকে বাইরে থেকে ডাকছে, ভালো করে কান পাততেই মনে হলো এই কণ্ঠটা আমার বাবার, তা আমি বাইরে যাই। বাইরে গিয়ে দরজা খুলে তাকিয়ে দেখি কেউ নাই, এরপরই আমার মনে হয়, আরে আমার বাবা তো মারা গেছে আজ থেকে 30-35 বছর আগে, তাহলে আমি তার কণ্ঠ কিভাবে শুনব, মনে হয় মনের ভুল। হঠাৎ করে শরীরটা ভারী হতে শুরু করলো, তখনই আমি ঘর থেকে একটা পাটি নিয়ে বারান্দায় গিয়ে প্রথমে বসলাম, তারপর শুয়ে পড়লাম। এর কিছুক্ষণ পরই মনে হলো কি যেন একটা জিনিস ধপাস করে এসে আমার বুকের উপর বসলো, এমনভাবে বসেছে মনে হচ্ছে আমার বুকের পাঁজরগুলো ভেঙে যাচ্ছে। আমি তাকিয়েই দেখি একটা ছায়ার মতো অবয়ব আমার বুকের উপর বসে আছে। আমি হাত দিয়ে অনেক চেষ্টা করেও ওটাকে সরাতে পারিনি, অনেক কথা বলার চেষ্টা করেও বলতে পারিনি। এরপরে আমি বমি করতে থাকি এবং অজ্ঞান হয়ে পড়ি, তারপরে কি হয়েছে আমার মনে নাই। তো এই ঘটনা শোনার পর এই আকাশ ভাই ওই নানুকে জিজ্ঞেস করে, আচ্ছা নানু, আমরা তো ওই পাশে বসেছিলাম, আসলেই তো আমরা দেখেছি যে আপনি হাত দিয়ে কি যেন সরানোর চেষ্টা করছিলেন এবং গোঙাচ্ছিলেন, আসলেই ওইখানে আপনার বুকের উপর কোন একটা অশরীর বসেছিল। আচ্ছা এর আগেও কি আপনার সাথে এমনটা ঘটেছে? এরপরে নানু বলেন যে, হ্যাঁ, আজ থেকে প্রায় 7 বছর আগে আমাদের বাজারে একটি হোটেল ছিল, আমি আর তোমার নানা সেটা চালাইতাম। তখন হোটেলে কিছু বানাতাম না, বাসা থেকে সিঙ্গারা পুরি এগুলো বানিয়ে নিয়ে যেতাম আর ওখানেই ওগুলো বিক্রি করতাম, আর রাতের বেলা তোমার নানার সাথে আমি বাসায় চলে আসতাম। তো একদিন রাত্রে কি মনে করে তোমার নানা বলল,
আজ বাড়ি যাব না, হোটেলে ঘুমাবো, তুমি বাড়ি চলে যাও। আমিও সাত পাঁচ না ভেবে বললাম যে ঠিক আছে চলে যাই। তো আমি যখন ওই পুকুর পাড়ের পথ ধরে হেঁটে আসছিলাম, যখনই পুকুর পাড়ের কাছাকাছি এসেছি, মনে হলো হঠাৎ করে পরিবেশটা কেমন যেন বদলে গেল। মনে হলো চারদিকে প্রচন্ড ঝড় হচ্ছে, কিন্তু আমার শরীরে কোনো বাতাস লাগছে না। আমি মনে মনে আল্লাহর নাম নিয়ে আবার হাঁটতে শুরু করলাম। কিছুক্ষণ হাঁটার পর মনে হলো কে যেন সজোরে আমার পিঠে মারল এক থাপ্পড়। প্রচন্ড ব্যথা পেয়ে আমি আল্লাহর নাম নিয়ে এক দৌড়ে বাসায় এসে পড়লাম। সেদিন আমি আর কাউকে কিছু বলিনি। তার কয়েকদিন পরে আমি বারান্দায় বসে পান খাচ্ছিলাম, হঠাৎ করে উঠোনে চোখ পড়তেই দেখলাম আমার মৃত বাবা দাঁড়িয়ে আছেন আর আমাকে ডাকছেন। তখন আমি ভয়ে রুমে চলে যাই। এরপর অনেকদিন আমি কিছু দেখি নাই। একদিন হঠাৎ আমার খারাপ লাগতে থাকে, একসময় আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে জ্ঞান ফিরলে জানতে পারি যে আমাকে জিনে ধরেছে। একথা নানু বলেন আর কি। তো নানু এটাও বলেন যে আসলে যার এই ধরনের সমস্যা আছে সেই বুঝতে পারে এই যন্ত্রণাটা কতটা মারাত্মক। তো মূলত নানুর সাথে এই জিনের ব্যাপারটা এ পর্যন্তই। তবে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে যে ওই জিনটা নিজের জন্য কিছু না চায়, মানে চাইল না, নানুর জন্য চাইল। আসলে জিনটা কি ভালো ছিল না খারাপ ছিল, নাকি আসলে ভালোও না খারাপও না, মাঝামাঝি কিছু, এই বিষয়টা আসলে জানা যায়নি। তবে স্থানীয় লোকজন জানান যে এই যে পুকুর যেটা রয়েছে এদিক দিয়ে রাতের বেলা হেঁটে আসার সময় অনেকেরই নাকি জিনে আসর করেছে। জিনে আসর না করলেও অনেকেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা প্রত্যক্ষ করেছেন, অনেকে ভয় পেয়েছেন মারাত্মকভাবে। তো ইব্রাহিমুল্লাহ আকাশ ভাই জানিয়েছেন যে পরবর্তীতে ওইখানে যারা ভয় পেয়েছিলেন তাদের কিছু এক্সপেরিয়েন্সগুলো আমাদেরকে লিখে পাঠাবেন। আমরা অপেক্ষায় থাকলাম, আশা করছি উনি দ্রুতই এগুলো লিখে আমাদেরকে পাঠাবেন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবার প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি তার নামও সোহান, তবে ওনার পুরো নাম সোহান খান। আর আমরা আমাদের এই এপিসোডের তৃতীয় ঘটনা যেটি আপনাদেরকে শুনিয়েছিলাম তার নামও সোহান, ওনার বাড়ি নরসিংদীতে। আর এই সোহান ভাইয়ের বাড়ি সাতক্ষীরাতে, সাতক্ষীরা জেলার সদর উপজেলার পলাশপোল এলাকায়। তো ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। সময়টা 2015 সাল। উনি তখন সদ্য এসএসসি পরীক্ষা শেষ করেছেন, আর এসএসসি পরীক্ষার পর একটা লম্বা ছুটি থাকে, যেহেতু রেজাল্ট তৈরি করতে হয় একটা বড় পাবলিক পরীক্ষা, এই জন্য ছুটিটা লম্বা থাকে, মানে রেজাল্টের আগ পর্যন্ত। রেজাল্টের পর তো সবাই কলেজে ভর্তি হবে। তো এই যে একটা ছুটি, এই সোহান ভাই চিন্তা করলেন যে কি করা যায়, একটু ঘোরাঘুরি করলে কেমন হয়। এই চিন্তা করে উনি ওনার কাছের দুই বন্ধুকে ইনভাইট করলেন যে চল আমার দাদুর বাড়িতে বেড়াতে যাব। তো দাদুর বাড়িটা ছিল সাতক্ষীরা শহর থেকে কিছুটা দূরে নলতা নামক গ্রামে। গ্রামটা সীমান্ত ঘেঁষা, প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর, নদীর ওপারেই ভারত, এই পার থেকে ওই পারের দৃশ্যটা উপভোগ করা যায়, অপরূপ সৌন্দর্যে ঘেরা চারদিক। তো ওনার দাদুর বাড়িতে গিয়ে সারাদিন ওনারা ঘোরাঘুরি করেছেন। আর প্রত্যন্ত অঞ্চল হওয়ার কারণে 2015 সালেও কিন্তু ওই এলাকায় বিদ্যুৎ তখনও পৌঁছায় নাই। সন্ধ্যার পর পুরো গ্রামে নেমে আসত এক নিস্তব্ধতা। একে তো অন্ধকার যেহেতু ইলেকট্রিসিটি নাই, আর কারো কারো ঘরে ল্যাম্পও বা কুপি বা হারিকেন বা এরকম কিছু জ্বললেও একটা সময় সেগুলোও নিভে যেত। চারপাশটা একদম ভয়ঙ্কর রকমের নীরবতা নেমে আসত। আর গ্রামের মানুষের বিশেষ কোনো কাজ না থাকলে সন্ধ্যার পর খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে পড়ত। সময়টা ছিল গরমকাল, আর বিদ্যুৎ ছিল না। তো আর ওনারা তো বিদ্যুতে থেকে অভ্যস্ত, মানে বিদ্যুতের মধ্যে থেকে ফ্যান বা এগুলো ছাড়া তো ঘুমানোটাও খুব কঠিন। বিদ্যুৎ না থাকায় ওনাদের অবস্থা তো একদম নাজেহাল। এদিকে সন্ধ্যার পর অযথা বাহিরে ঘুরে বেড়ানো এই সোহান ভাইয়ের দাদুরও পছন্দ না। তারপরও এই তিনজন বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে রাতের খাবার শেষ করে চলে গেছেন নদীর পাড়ে রাতের সৌন্দর্য উপভোগ করতে। বলে রাখা ভালো, দিনের বেলা নদীর পাড় যতটা না সুন্দর ছিল, সন্ধ্যার পর ততটাই ভয়ানক।
একে তো সীমান্ত এলাকা, বিজিবি সবসময় টহল দেয়, তারপর ডাকাতিরও ভয় থাকে, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডেরও ভয় থাকে। সন্ধ্যার পর এদিকটায় বিশেষ দরকার ছাড়া কিন্তু কেউ যেত না। জায়গাটা নিয়ে এমনিতেও অনেক বদনাম ছিল, এটা কিন্তু আবার এই সোহান ভাইরা জানতেন না, কেন উনি তো আসলে এদিকটাতে খুব একটা আসেন না। নদীর পাড়ে ছিল শতবর্ষী এক শ্মশান, মানে ওখানে 100 বছর বেশি সময় ধরে শ্মশান রয়েছে, আর ওই দিকটা আবার সন্ধ্যার পর কেউই যেত না। তো ওনারা তিন বন্ধু মিলে আড্ডাতে মেতে গেলেন, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন। রাতের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম, এক ভয়ঙ্কর সৌন্দর্য। দক্ষিণের মৃদু বাতাস ওনাদেরকে দিচ্ছিল এক শীতল অনুভূতি। রাত যে কখন 12:30 বেজে গেছে বুঝতেই পারেনি ওনারা। গ্রামের 12:30 মানে কিন্তু অনেক রাত, চারদিকে তো শুনশান নিরবতা রয়েছেই, সেই সাথে ঝিঝি পোকার ডাক, সব মিলিয়ে পরিবেশটা আসলেই চমৎকার। হঠাৎ করে একটা চাপা কান্নার আওয়াজ আসতেই এই সোহান ভাই চমকে ওঠেন, যে এত রাত্রে কান্না করে কে? প্রথমে মনের ভুল ভেবেছেন, কিন্তু কিছুক্ষণ পর কান্নার আওয়াজটা আরো তীব্র হতে লাগলো, বাকি দুজনও শুনল আওয়াজটা। এই নির্জনতার মধ্যে কান্নার আওয়াজটা ছিল কিন্তু বেশ গা ছমছমে। প্রথমের দিকে ওনারা আসলে পাত্তা দেন নাই, কিন্তু কিছুক্ষণ পর পাত্তা না দিয়ে আর ওনারা পারলেন না। আওয়াজটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, তাই তিনজন ভাবলেন যে হয়তো বা কেউ বিপদে পড়েছে। নারীকণ্ঠের আওয়াজ ছিল সেটা, খুবই রক্ত হিম করে একটা আওয়াজ। অনেক সময় সীমান্ত দিয়ে নারী পাচার হয়, কোনো নারী বিপদে পড়ল না তো, বা কোনো পাচারকারীরা তাকে এখানে ফেলে রেখে চলে যায়নি তো, এরকম চিন্তাও কিন্তু তাদের মনে আসছিল। আর এই সোহান ভাই কিন্তু বরাবর একটু ভীতু স্বভাবের ছিলেন, উনি আসলে ওই দিকটাতে যেতে একটু ভয় পাচ্ছিলেন, কিন্তু ওনার সাথে যদি বন্ধু আছেন, এই বন্ধুরা কিন্তু আবার বেশ সাহসী, তাদের মধ্যে কিন্তু কোনো প্যারানর্মাল চিন্তা আসে নাই, মূলত কাউকে উপকার করার মন মানসিকতা থেকেই তারা ওই দিকটাতে যেতে চাইলেন। কিন্তু আওয়াজটা আসছিল নদীর পার ঘেঁষে একটা ঝোপের দিক থেকে, তো ঝোপের দিক থেকে তো আসলে আওয়াজ আসার কথা না। তারপরও আওয়াজ অনুসরণ করে ওনারা ওই দিকটাতে যেতে থাকেন, কিন্তু যতই ওনারা ওই আওয়াজের দিকে যাচ্ছেন মনে হচ্ছে ওই আওয়াজটা ততই পিছাচ্ছে। এক পর্যায়ে সোহান ভাই তার দুই বন্ধুকে বললেন যে বাদ দে দোস্ত, চল চলে যাই, আমার কাছে বিষয়টা ভালো লাগছে না। ওরা আবার দুইজন সোহান ভাইকে ধমক দিয়ে বললে যে মানুষ পড়ছে বিপদে আর তুই আমাদেরকে চলে যাইতে বলিস, এটি কি কোনো মানুষের কথা হইতে পারে? এইরকম একটা ডেঞ্জারাস জায়গায় একটা মানুষ যদি একা থাকে তাকে তো মেরে ফেলতে পারে, তাড়াতাড়ি চল দেখি উদ্ধার করা যায় কিনা। তো দুই বন্ধুর এরকম ধমকানি শুনে সোহান ভাইও উপায় না দেখে তাদের পিছু পিছু গেলেন। জ্যোৎস্না রাত ছিল আর চারদিকে কিন্তু জোনাকি পোকার ভিড়ও ছিল, জোনাকি পোকা চারদিক থেকে আলোকিত করে রেখেছিল বেশ খানিকটা জায়গা। কিন্তু কিছুটা দূর যেতেই চোখে পড়ল এক বিভৎস দৃশ্য, এটা দেখার জন্য ওনারা একদমই প্রস্তুত ছিলেন না। দেখলেন একটা মোটা গাছের ডালে ঝুলছে একটা তরুণীর দেহ, স্পষ্টভাবে দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল কেউ ওই তরুণীর মুখের দিকটাতে হালকা আলো তাক করে রেখেছে, যার ফলশ্রুতিতে তার মুখমণ্ডলে একটা আলোর ছায়া পড়ছিল। এই আলোটার কারণে মুখমণ্ডলটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু সেই দৃশ্যটা ছিল খুবই বিভৎস। ওই তরুণীর জিহ্বাটা তার মুখ থেকে অনেকটাই বেরিয়ে এসেছে, টপ টপ করে রক্ত বের হয়ে আসছে মেয়েটির গাল থেকে, মেয়েটির চোখটা বন্ধ ছিল, জ্যোৎস্নার আলো স্পষ্ট দেখা যাচ্ছিল হাড় হিম করা সেই দৃশ্য। আর এর মধ্যেই ঘটে যায় আরেকটি ঘটনা, হঠাৎ করে ওই মেয়েটির বন্ধ চোখ থপ করে খুলে তাকায় এই তিনজনের দিকে, হঠাৎ করে তাদের দিকে যখনই এভাবে তাকিয়েছে এই তিনজনের তো কলিজা ফেটে যাওয়ার উপক্রম হয় ভয়ে। আর সেই সাথে ওই মেয়েটি হঠাৎ করে বিকট শব্দে হাসতে শুরু করে। এমন দৃশ্য কেউ কি আসলে সহ্য করতে পারে? সদ্য SSC পরীক্ষা দেয়া তিনজন তরুণ বয়সী বা কত, এই রাতের বেলা এমন দৃশ্য দেখলে যে কেউই তো অজ্ঞান হয়ে যেতে পারবে বা ভয়ে মারাও যেতে পারে। হঠাৎ করে এই সোহান ভাই একটা হেঁচকার টান অনুভব করলেন। ওনার বন্ধুদের মধ্যে কে যেন ওনাকে টান দিয়েছে, মানে টানতে টানতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। উনিও কোনো কিছু না ভেবেই দৌড় লাগিয়েছেন যেদিকে চোখ চায়। তবে সোহান ভাই অনুভব করছিলেন কিছু একটা আসছে ওনাদের পিছু পিছু। প্রাণপণে ওনারা দৌড়াতে থাকেন, হঠাৎ কিছু একটা সাথে সজোরে আঘাত খান। এরপরে সোহান ভাই আর কিছু মনে নাই, তবে জ্ঞান ফেরে ওনার পানির ছাপটায়। চোখ খুলে দেখেন দুজন বিজিবি সদস্য ওনাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সময় কিন্তু তখন ভোর ভোর, আর এনারা মূলত এই সোহান ভাইকে নাকি নদীর পাড়ে পড়ে থাকতে দেখেছেন তেমনটাই বলেছেন। ওখান থেকে তাকে এই জায়গাটাতে তুলে নিয়ে এসেছেন। রাতের বেলা হয়তোবা এই সোহান ভাই কোনো কিছুর সাথে আঘাত খেয়ে জ্ঞান হারিয়েছিলেন। তো এই দুজন বিজিবি সদস্য সোহান ভাইয়ের পরিচয় এবং ঠিকানা জানতে চান, এবং যখন তারা জানেন তাদের আর একজন জওয়ানকে দিয়ে খবর পাঠান। যেহেতু বাড়িটা কাছেই ছিল, ইতিমধ্যেই ওই বাড়ি থেকে লোকজনও চলে আসে। কিন্তু এই যে সোহান ভাইয়ের হঠাৎ করে খেয়াল আসে তার বাকি দুই বন্ধুর কথা, এই দুই বন্ধুর কথা যখন বিজিবি সদস্যদেরকে বলা হয় তখন তাদের একটা টিম ওই দুজনকে খুঁজতে থাকেন। এদিক সেদিক খুঁজে তাদেরকে আসলে পাওয়া যায়নি। এরপর আর অনেক লোক মিলে খুঁজতে থাকে, তবে তাদেরকে পাওয়া গেল পাশের গ্রামের একটা মসজিদের পাশে। মূলত তারা অজ্ঞান হয়নি, তারা অন্ধকারে দৌড়াতে দৌড়াতে দুজনই একসাথে দৌড়াতে দৌড়াতে পথ হারিয়ে যখন দৌড়াচ্ছিল অনেকক্ষণ পরে তারা একটা মসজিদের কাছে চলে আসে। ওই মসজিদের ওখানেই তারা বসেছিল, তো সেখান থেকেই তাদেরকে নিয়ে আসা হয়। মূলত তারা তো আসলে আশেপাশে তেমন কিছু চিন্ত না কোন দিকে যাবে, আর সকালও হয়ে গেছিল, মসজিদে যারা নামাজ পড়তে এসেছিল তারাও সব ঘটনা শোনার পর। তো তারা যখন বুঝতে পারে যে আসলে এই সোহান ভাইয়ের দাদুর বাড়িতে ওনারা এসেছেন, তখন তারা বিভিন্ন বিষয়ে কথা বলছিল, ইতিমধ্যে লোকজন ওদিকে চলে এসেছে খুঁজতে খুঁজতে। তখন তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমরা কি ওখান থেকে দৌড়ে আসার পথেও কি অন্য কোনো কিছু দেখেছিলে কিনা, তখন তারা বলে না, ওদিক থেকে চলে আসার পর তারা মনে হচ্ছিল পেছন থেকে কিছু একটা আসছে, তবে মসজিদের কাছাকাছি আসার পর তখন কোনো কিছু তারা দেখেনি আর পেছন থেকে তারা তাকায়ও নাই। স্থানীয় লোকদের মুখে শোনা যায় যে বেশ কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে মনিরা নামে একটা মেয়ে এই নদীর পাড়ের একটা গাছে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে অনেকেই নাকি ওই মেয়েটার কান্নার আওয়াজ শুনতে পেয়েছে। এই সোহান ভাই এক সপ্তাহের মতো জ্বরে ভুগেছিলেন, তবে এরপরে উনি স্বাভাবিকভাবে সুস্থ হয়ে গিয়েছিলেন। তবে এই যে ঘটনাটা, মাঝে মাঝেই উনি স্বপ্নে দেখতেন, খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য। তবে এরপরে আল্লাহর রহমতে ওনার সাথে তেমন কোনো সমস্যা হয়নি, উনি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যান। প্রিয় লিসেনার্স, একবারের জন্য ভাবুন আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, ওনারা কিন্তু রাতের বেলা এইরকম নির্জন জায়গা দিয়ে টহল দেন, একত্রে কয়েকজন মিলে টহল দেন। ভূতের ভয় আসলে ওনাদের মধ্যে কাজ করে না, কাজ যেটা করে সেটা হলো দেশের সীমান্ত রক্ষা, চোরাচালানি রক্ষা। তবে এগুলো ছাড়াও অনেক ভয় কিন্তু রয়েছে, হঠাৎ করে ডাকাত বা শত্রুপক্ষ ওনাদের উপর আক্রমণ করতে পারেন, তাদেরকে হত্যা করতে পারেন, এরকম ভয় কিন্তু থাকে। তো এই ভয়গুলোই আসলে মাথায় নিয়ে কাজ চালাতে হয়, ভূতের ভয় সেখানে একদমই তুচ্ছ। তবে আমাদের কোনো বিজিবি সদস্য যদি ওনারা ওনাদের কোনো অভিজ্ঞতার কথা তুলে ধরতে চান, আমাদেরকে কিন্তু ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে afnandahorwal@gmail.com। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা লিখে বা রেকর্ড করে যে কোনোভাবেই ঘটনা পাঠাতে পারবেন। তবে রেকর্ড করে পাঠানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই রেকর্ড ফাইলটা যদি সরাসরি ইমেল করা না যায় তাহলে অবশ্যই শুধুমাত্র গুগল ড্রাইভে আপলোড করে সেটা লিংকের যে অ্যাক্সেসটা এটা পাবলিক করে ইমেল করবেন, তাহলে আমরা আপনাদের ওই রেকর্ড ফাইলে ঢুকতে পারবো, আদারওয়াইজ ঢুকতে পারবো না। লিসেনার্স, আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলতে পারেন, আর এই ভিডিওটার লাইক বাটনে প্রেস করতে কিন্তু ভুলবেন না, আর এই ভিডিওটার লিঙ্কটাও অবশ্যই শেয়ার করে দেবেন, এই অনুরোধ করছি। প্রিয় লিসেনার্স, আমার আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান্স বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা আমার ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। তবে এই ঘটনাটি আমাদের এবারের 118তম এপিসোডের শেষ ঘটনা হতে যাচ্ছে, চলুন শুনে আসি সেই ঘটনা। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে চলে এলাম আমাদের এবারের 118তম এপিসোডের একদম শেষ ঘটনায়। আশা করছি যেই পাঁচটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি সেই ঘটনাগুলো আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ, এবং এই শেষ ঘটনাটিও আপনাদের কাছে ভালো লাগবে। চলুন শুরু করি সেই ঘটনা। যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম রাকিব, ওনার বাড়ি জামালপুর। উনি আমাদের এই আফনান দা হরর ওয়ার্ল্ডে প্রথমবারের মতো ঘটনা পাঠালেন, তো চলুন ওনার ঘটনাটি শুনে আসি। তো ওনার ঘটনাটি মূলত ওনারই দুলাভাইয়ের কাছ থেকে নেয়া, আর এই ঘটনাটি ওনার দুলাভাইয়ের বন্ধুকে কেন্দ্র করে। তার বন্ধু এখনও জীবিত আছেন এবং সকলের কাছে খুবই পরিচিত, যার কারণে তার আসল নামটা উল্লেখ করা পসিবল নয়। তার একটা ছদ্মনাম আমরা দেব, ছদ্মনাম ধরলাম নীরব। তো নীরব ধরেই ঘটনাটি আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন ঘটনাতে চলে যাই। তো এই রাকিব ভাইয়ের দুলাভাইয়ের নাম হচ্ছে শিহাব, আর ঘটনাটি 1992 সালের দিকের ঘটনা। তো এই শিহাব দুলাভাই এবং তার বন্ধু নীরব উঠতি বয়সের যুবক তখন। তবে শিহাব দুলাভাই কিছুটা শান্ত প্রকৃতির হলেও এই নীরব উনি কিন্তু বেশ দুষ্টু প্রকৃতির ছিলেন, আর যার কারণে অনেকেই এই নীরবের উপরে বিরক্ত থাকত। তবে এতে করে তার কিছুই আসতো যেত না। নীরব এবং শিহাব সবসময় একই সাথে থাকতেন। একদিন নীরব এই শিহাব ভাইকে কবিরাজি শিখবে বলে প্রস্তাব দেয়। শিহাব ভাইও রাজি হয়ে যান, ভালোই তো, খারাপ কি, কবিরাজি শিখব। এখন কার কাছে শেখা যায়, একজন বড় কবিরাজের সন্ধান তো করার দরকার। তো বেশ কিছুদিন খোঁজাখুঁজি করার পর একজন বড় কবিরাজের সন্ধান তারা পায়। তখন তারা দুজন গিয়ে ওই কবিরাজকে শিষ্য হওয়ার আবেদন জানায়। তখন ওই কবিরাজ এক বাক্যে না বলে দেয়, কারণ ওই কবিরাজ কারণ হিসেবে সেটা বলে দেন যে কোনো কিছু শিখতে হলে বা পেতে হলে নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়, আর ওনাদেরকে তো উনি চেনেন না, আর ওনাদের যোগ্যতা সম্পর্কে উনি অবগত নন। যদি শিষ্য হওয়ার যোগ্যতা প্রমাণ করতে পারে তবেই তাদেরকে কবিরাজি শেখাবেন বলে শর্ত দেন। এই দুজনও রাজি হয়ে যান। এখন কি করতে হবে, সেই কবিরাজ বলে দেন যে আসছে অমাবস্যা রাত্রে, স্থানীয় একটা শ্মশান রয়েছে, ওই শ্মশান ঘাটে গিয়ে একটি গরুর শিং থেকে একটা সাদা কাপড় নিয়ে আসতে হবে। ওই সাদা কাপড়টা গরুর শিঙে আটকানো থাকবে। কবিরাজ বলে দেন এই গরুটা কিন্তু কোনো সাধারণ গরু হবে না, এই গরুটা থেকে ওই কাপড়টা নিয়ে আসা খুবই কষ্টকর। বিভিন্ন সময় অনেক মানুষ এটা নিয়ে আসার চেষ্টা করেন, এটা নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটে, কিন্তু তোমাদেরকে কিন্তু নিয়ে আসতেই হবে এটা। আর যদি এটা তোমরা এনে দিতে পারো তবেই তোমাদেরকে কবিরাজি শেখাবো, নতুবা নয়। আর যদি আনতে না পারো আমার কাছে আর আসার দরকার নেই, ওই দিক দিয়ে বাড়ি চলে যাবা। তো এই শর্তে তো ওনারা রাজি হয়ে গেছেন। তারা শুধু এতটুকু জানতো যে ওই কাপড় দিয়ে কবিরাজ তার কবিরাজিতে ব্যবহার করবেন, আর উনি ব্যবহার করলেই কি আর না করলে কি, এটা নিয়ে তো তাদের কিছু আসে যায় না, তাদের দরকার কবিরাজি শেখা। তো ওনারা নিজেরা আলোচনা করছেন যে আমাদের সাহসী কোনো জিনিস আমাদের সামনে টিকে থাকতে পারবে না, এরকম গল্প গুজব করছেন। তো যাই হোক, কবিরাজ ওনাদেরকে একটি জীবিত পেঁচা আর অনেকগুলো ছোলা বুট নিয়ে আসতে বলেন। তো তারা নিয়েও আসেন সেই অমাবস্যার দিন। জীবিত পেঁচাটাকে ওনারা ধরতে সক্ষম হন, এ কয়েকদিন ওনারা ট্রাই করেছেন। তো দেখতে দেখতে অমাবস্যার দিন এসে পড়ে, তো ওনারা এগুলো নিয়ে কবিরাজের কাছে এসেছেন কবিরাজ কাছে আসার পর কবিরাজ ওই বুটে কিছু মন্ত্র পড়ে দেন এবং কিছু একটা পড়ে ওই পেঁচার চোখ বেঁধে দেন। তিনি বলেন শ্মশান ঘাটে যেতে হবে মাঝরাতে। মাঝরাতে যাওয়ার পর ওই শ্মশান ঘাটে একটা জাম গাছ আছে, এই জাম গাছের নিচে তারা একটা গরু দেখতে পাবে, বেশ উঁচু লম্বা একটা গরু, বেশ শক্তিশালী একটা গরু, দেখতেও ভয়ঙ্কর। ওই গরুটার সিংদুটো থাকবে লম্বা আর একটা সিংয়ে একটা সাদা কাপড় দেখা যাবে, এই সাদা কাপড়টাই নিয়ে আসতে হবে। কবিরাজ তাদের দুজনকে একটি বিশেষ কালো রঙের তেল দেন এবং সেই তেলটা তাদের শরীরে মাখতে বলেন। এও বলে দেন যে গরুর সামনে গিয়ে কিছু ছোলা বুট চারপাশে ছড়িয়ে দিতে, যখন গরুটি খাওয়া শুরু করবে তখন পেছন থেকে ওই গরুর শিঙের কাছে গিয়ে ওই কাপড়টা নিয়ে সরাসরি হাঁটা শুরু করতে হবে বা দৌড় দিতে হবে। তবে গরুটা কিন্তু পেছন থেকে গর্জন করতে থাকবে, তার মতো করে ভয়ঙ্করভাবে গড়গড় শব্দ করতে থাকবে, তবে ভয় পাওয়ার কিছু নাই। আর যদি কোনো কারণে ওই সাদা কাপড়টা না নেওয়া যায় তাহলে কিন্তু ওই গরুটা তাদের ক্ষতি করার চেষ্টা করবে, আর কাপড়টা যদি নেওয়াও যায় ওই গরুটা তাদের পেছন পেছন আসতে থাকবে। তখন হঠাৎ করে পেছন দিকে ঘুরে ওই গরুটার সামনে এই পেঁচার চোখটা খুলে পেঁচাটাকে সামনে ধরতে হবে, এতে করে ওই গরুটা কিছুটা দূরে সরে যাবে আর তখন আর একজন ছোলা বুট ছিটাবে, এই জন্য গরুটা কিছুক্ষণের জন্য ধীর গতি হবে বা থেমে থাকবে, পিছনে পড়ে যাবে। তখন এদের দুজনকে দৌড়ে দ্রুত কবিরাজের কাছে চলে আসতে হবে। আর গরুটা যদি কোনো মতে তাদের সামনে চলে আসে তাহলে কিন্তু এই দুজনের কেউই আর বেঁচে ফিরতে পারবে না, এরকমটা কিন্তু কবিরাজ বলে দেন তাদের দুজনকে। তারা রাত 9টার পর ওখানে গিয়েছেন, মধ্যরাতের অপেক্ষা করছেন। তো অনেকটা সময় পর মধ্যরাত হয়, প্রায় 3-3.5 ঘন্টা তারা অপেক্ষা করেন। ওনারা আসলে এই শ্মশানের শেষ সীমানায় ছিল, যার কারণে ওনারা ভিতর দিকেও ঢোকেন নাই, ওখানে বসে বসে গল্প করছিলেন। পেঁচাটা সাথে ছিল, ওটাকে একটা বিশেষ প্রক্রিয়ায় একটা ব্যাগের মধ্যে রাখা হয়েছিল। আসলে দিনের বেলাতেও ওই দিকটাতে কেউ যেত না, সেখানে রাতের বেলা তারা এখানে এসেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর মাঝ রাতে যখন তারা ওই জাম গাছের কাছাকাছি যায়, হঠাৎ করে একটা বড় সাদা একটা গরু ওই জাম গাছের এক পাশ থেকে বের হয়ে আসতে দেখে। গরুটা অনেক বড় ছিল, গরুটার একটা শিঙে একটা সাদা কাপড় ছিল। ওই গরুটা জাম গাছের নিচে এসে জাম গাছের নিচে বসে পড়ে। তো ওরা দুজন কি করেছে, চুপি চুপি সেই গরুর দিকে গিয়েছে। তো গরুর সামনে যখন গিয়েছে গরুটা এই দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। গরুটা সাদা হলেও গরুটার চোখ দুটো ছিল লাল বর্ণের আর শিংগুলো কিন্তু অনেক বড় ছিল। তো এই গরুর সামনে দাঁড়িয়ে সাহস ধরে রাখাটা আসলেই কঠিন, যেখানে বোঝাই যাচ্ছে গরুটা কিন্তু স্বাভাবিক কোনো গরু নয়। এদের মধ্যে থেকে একজন, মানে এই শিহাব ভাই এবং তার বন্ধু নীরব দুজন তো আছেন, এদের মধ্যে থেকে এই শিহাব ভাই কি করেছেন, উনি সামনে কিছু বুট ছুঁড়ে মেরেছেন। তো গরুটা কি করেছে, উঠে ওই বুট খাওয়া শুরু করেছে। আর এই নীরব ভাই কি করেছে, পেছন দিক দিয়ে গিয়ে একটু ঘুরে গিয়ে ওই গরুর শিং থেকে ওই কাপড়টা ধরে দিয়েছেন এক টান। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে ওই কাপড়টা শিঙের সাথে এমনভাবে বাঁধা ছিল যে তারা যেভাবে টান দিয়েছে ওই টানে কাপড়টা খোলেনি। মূলত কাপড়টা যেহেতু বাঁধা ছিল ওই শিঙে হাত দিয়ে ওই কাপড়টার যেখানে গিট রয়েছে সেটা ধরে উঁচু করে ওই চোখা অংশ, শিঙের চোখা অংশ দিয়ে বের করে নিয়ে আসার প্রয়োজন ছিল। কিন্তু আসলে ধরে টান দিয়েছে, তো মনে করছে টান দিলে খুলে যাবে। তো আসলে যখন টান দিয়েছে তারা ওইভাবে জোরে করে টানও দিতে পারে নাই, হয়তো বা খুলে যেত। কিন্তু যখনই টান দিয়েছে আর ওইটাও খুলে নাই, তখন গরুটা ওই ছোলা বুট খাওয়া বাদ দিয়ে নীরবের দিকে ঘাড় ঘুরিয়ে তাকায়। তখন এই নীরব ভাই উনি কি করেছেন, আবার উল্টো দিকে ঘুরে দিয়েছেন সোজা এক দৌড়, মানে ওই গরুর ওই পেছন দিক দিয়ে এসে ওই গাছের আর এক পাশ দিয়ে দিয়েছেন এক দৌড়। তখন গরুটা ভয়ঙ্করভাবে শব্দ করতে থাকে আর গরুটা তাদেরকে তাড়াও করে, গরুর খুরের আওয়াজও টকবক টকবক করে পাওয়া যাচ্ছিল। এই দুজন তো দৌড়ন শুরু করেছে আর মনে হচ্ছিল পেছনে ঝড় শুরু হয়ে গেছে। এদিকে তো দৌড়ু, মানে তারা তো দৌড়ের উপর আছে, গরুও দৌড়াচ্ছে। হঠাৎ করে মাথায় তো বুদ্ধি চলে এসেছে, আসলে ওই ধরনের সিচুয়েশনে বুদ্ধি কাজ করে না। এই নীরব ভাইয়ের মাথায় একটা বুদ্ধি আসে, সেটা হলো উনি ওই ব্যাগের মধ্যে থাকা ওই পেঁচাটা বের করছেন। পেঁচার তো পাক পাখনা আর কি, এটা বাধা ছিল, পাও বাধা ছিল, উড়ে যাওয়ার সুযোগ ছিল না। উনি দ্রুত এটা বের করে পেঁচার চোখটা খুলে পেছন দিকে ঘুরে তাকিয়েছেন। আর যখনই ঘুরে তাকিয়েছেন ওই গরুটা মনে হলো মুহূর্তের মতো থেমে গেল, আর গরুটা মনে হলো ওই পেঁচার দিকে তাকিয়ে খুবই ভয় পেয়েছে। অথচ গরুটাকে দেখেই কিন্তু এই দুজন এখন ভয় পাচ্ছিল, অথচ গরুটা পেঁচাকে দেখে কেন ভয় পেল এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কেন বা ভয় পেল এই বিষয়টা তারা ওই সময় বুঝতে পারেনি, তবে বুঝেছিল এটাতে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে। আর যখন ঘুরে তাকিয়েছে আর গরুটা থেমে গেছে, তখন আবার নীরব ভাই শিহাব ভাইকে বলে, এই শিহাব তাড়াতাড়ি কিছু ছোলা বুট ছুঁড়ে মার। শিহাব ভাইও গরুর দিকে ছোলা বুট ছুঁড়ে মেরেছে। তখন ওই গরুটা ছোলা বুট খেতে শুরু করেছে, ওনারা আবার দৌড়ানো শুরু করেছে। কিছুক্ষণ পর আবার সেই শব্দ শুরু হয়ে যায়, গরুর গোংরানো শব্দ, এবং গরুটা যে দৌড়ে আসছে সেই শব্দটাও তারা শুনতে পায়। কিন্তু তারা ততক্ষণে জনবসতির সামনে চলে এসেছে। তারা যখন একটা বাড়ির কাছাকাছি এসেছে তখন দেখা যাচ্ছে ওই গরুটা পাগলের মতো ছোটাছুটি করছে। তখন ওনারা আর ওখানে দেরি করে নেই, বুঝতে পেরেছেন গরুটা আর এদিকে আসবে না, যেহেতু গরুটার শিংয়ের সাথে সেই কাপড়টা এখনো রয়েছে, যেহেতু নিতে পারে নাই আর ওনারাও জনবসতিতে চলে আসছে। তখন ওনারা কি করেছেন, ওনারা যে যার বাড়িতে চলে গেছেন। তবে বাড়িতে যাওয়ার পথে আর কোনো সমস্যা হয়নি, তবে যে ভয়ঙ্কর দৃশ্য শিহাব ভাই দেখেছেন, উনি নিয়ত করেন যে উনি এইসব কাজ আর জড়াবেন না, নীরব যদি করতে চায় করুক। কিন্তু নীরব কিন্তু হার মানে না, সে পরের দিন আবার সেই কবিরাজের কাছে যায় আর সব কথা খুলে বলে। তো কবিরাজ ওই যেই ব্যাপারগুলো দিয়েছিলেন, তখন উনি বুঝতে পারেন যে এই বিষয়গুলো আসলে তারা ভালো করে কাজে লাগাতে পারে নাই। কবিরাজ তো খুব রাগারাগি করেন এবং কবিরাজ বলেন যে যদি তোমরা ওই পেঁচাটাকে উল্টো দিকে ঘুরে না দেখাতা, তাহলে কিন্তু তোমাদেরকে ওই সময় মেরে ফেলতো। মূলত এই অবস্থায় পেঁচার চোখের দিকে চোখ পড়লে এই ধরনের পিশাচগুলো থেমে যায় কিছু সময়ের জন্য, তবে সেটা কিছু সময়ের জন্য, সব সময়ের জন্য নয়। তোমরা অল্পের জন্য বেঁচে গেছো, তবে তোমাদেরকে আমি আর কবিরাজ শেখাবো না, তোমাদেরকে দিনে কোনো কাজ হবে না। আর কবিরাজের ধারের কাছে যেন না যায় এটাও কবিরাজ বলে দেন। কিন্তু নীরব তো নাসর বান্দা, শিহাব ভাই তো জান নাই, সে শিখবেই। অনেক দিন ঘোরাঘুরি করার পর কবিরাজ তাকে আরেকটি সুযোগ দেয়। তিনি বলেন পাশের এলাকায় একটা মেয়ে আত্মহত্যা করেছিল, যদি রাতের বেলা একা একা গিয়ে তার কবর ঘুরে ওই মেয়েটার মাথা এনে দিতে পারে, তাহলেই তাকে শিষ্য হিসাবে উনি মেনে নেবেন আর তাকে সবকিছু শেখাবেন। আর যদি এই কাজটা করতে না পারে, কখনোই যেন আর এই কবিরাজের বাড়ির ত্রিসীমানায় নীরব ভাই না আসেন, এটাও বলে দেন। নীরব ভাই বুঝতে পারেন এটাই তার শেষ সুযোগ। তিনি ভাবেন যেভাবেই হোক এই কাজটা তিনি করবেনই, তিনি রাজি হন আর শিহাব ভাইয়ের কাছে যান। কিন্তু শিহাব ভাই এক কথায় না বলে দেন যে না রে বাবু, আমি এসব ঝামেলার নাই, যা করার তুই কর, আমি এসব ঝামেলায় জড়াবো না আর আমি এ কাজও করবো না, এগুলো ভালো না। তো শিহাব ভাই তো করবেন না এই কাজ, কি আর করা, ওনাকে একাই যেতে হবে। উনি গভীর রাত্রে সেই জায়গায় গিয়েছেন, দিনের বেলাতে আসলে দেখে এসেছিলেন। কবরটা একটা ক্ষেতের পাশে ছিল, কোনো কবরস্থানে ছিল না, যার কারণে ওই দিকটাতে কেউ যেত না তো রাতের বেলা। রাতের বেলা তো কেউ ক্ষেতের ওই দিকে যায় না, আর কবরটা ক্ষেতের এক পাশে হওয়ার কারণে সবার চোখের আড়ালেই ছিল কবরটা। তো উনি দেখেছিলেন এটা একটা সুবর্ণ সুযোগ, এদিকে লোকজন আসে না, সকাল হওয়ার আগে কারো আসার সম্ভাবনাও নাই। তো তিনি একটা ছুরি আর কোদাল নিয়ে গিয়েছিলেন, তিনি কবরটা খুঁড়েছেন স্বাভাবিকভাবেই। খোঁড়ার সময় কোনো ধরনের কোনো শব্দ টব্দ কোনো কিছু হয় নাই, ভয়ানক কোনো কিছু ঘটে নাই। তো উনি যখন কবরটা খুঁড়েছেন, বাঁশগুলো সরিয়েছেন, উনি দেখতে পান যে আসলে এটা কয়েক মাসের পুরনো লাশ, তো লাশটা পচন ধরেছে। আর এই যে কাফনের কাপড়টা অনেকটা হলদেটে হয়ে গেছে। তো উনি ওই কাফনের কাপড়টা মুখের উপর থেকে সরান, মুখের উপর থেকে সরানোর পর দেখা যাচ্ছে যে মুখটা আসলে তো অনেকটাই পচে গেছে, তবে মাথার চুলগুলো তখনও ছিল। আর চোখ দাঁত এগুলো তো মাংস পচে বের হয়ে গিয়েছিল, তবু উনি সাহস ধরে রেখে কবরে নেমে যান এবং ছুরি দিয়ে গলাটা কেটে আলাদা করেন। কোনো সমস্যা হয় না, একদম স্বাভাবিক। কিন্তু যখনই উনি ওই মাথাটা একটা থলেতে ভরে উনি উপরে উঠতে যাবেন তখনই কবরের ভেতর থেকে একটা চাপা গলায় হাসির শব্দ শোনেন। এই হাসিটা ওনার প্রচণ্ড ভয় ধরিয়ে দেয়। উনি নিচ দিকে আর তাকান নাই, মানে কবরের ভেতর দিকে তাকান নাই, উনি উঠে চলে আসেন, কবরটা ওরকমই থেকে যায়। কিন্তু উনি যখন হাঁটা শুরু করেছেন হঠাৎ করে ওনার ব্যাগের ভেতরে থাকা ওই কাটা মাথাটা মনে হচ্ছে নড়াচড়া করছে। কাটা মাথা কি নড়াচড়া করা সম্ভব? না, এটা তো সম্ভব না। উনি খুব ভয় পাচ্ছিলেন। ওই কাটা মাথাটা মানুষের মতো করে কথা বলে ওঠে, কথা বলে এমনটা, কিরে নীরব, আমাকে নিয়ে কি করবি? হ্যাঁ, আমার না খুব ক্ষুধা লেগেছে, তোর রক্তের স্বাদ কেমন আমি একটু দেখব। এই কথা বলে, একবার হাসে একবার কাঁদে, বিভিন্ন ধরনের ভয়ঙ্কর কথা বলে। সব কথা আসলে জানা যায়নি, কিন্তু এই নীরব কোনো কিছুতে কান না দিয়ে, যদিও ভয় পাচ্ছিল, ওই কবিরাজের বাড়ির দিকে সে দৌড়াতে থাকে। অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে যায়, তবুও শরীরের সমস্ত শক্তি দিয়ে সেখানে পৌঁছে যায়। কিন্তু ওই মাথাটা মাঝে মাঝে লাফাচ্ছিল, নড়ছিল ব্যাগের মধ্যে, ছোটাছুটি করছিল আর বিভিন্ন ধরনের কথা বলছিল, আমাকে ছেড়ে দে ছেড়ে দে, যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে রেখে আয়। কিন্তু না, নীরব কিন্তু এই কাজ করে নাই, সোজা চলে গিয়েছিল। তবে শুধু এই কথাবার্তা ছাড়া আশপাশ থেকে যে ভয়ঙ্কর কোনো শব্দ হবে, পরিচিত কারো কণ্ঠ নিয়ে ডাক দেবে, এমনটা হয়নি। কবিরাজের বাড়িতে চলে আসার পর কবিরাজকে ঘুম থেকে ডেকে তোলে। কবিরাজ এই নীরব ভাইয়ের হাতে এই ব্যাগটা দেখেই বুঝতে পারে নীরব সফল হয়েছে, সে মনে মনে খুশি হয়। তখনও কিন্তু ব্যাগের মধ্যে ওই জিনিসটা লাফালাফি করছিল, মানে ওই মাথাটা লাফালাফি করছিল। কবিরাজ কোনো একটা মন্ত্র পড়ে ওই ব্যাগের উপর ফু দেওয়ার সাথে সাথে এই মাথাটা একদম স্বাভাবিক হয়ে যায়। ওই রাত্রেই কবিরাজ নীরবকে তার নিজের শিষ্য হিসাবে মানে গ্রহণ করে এবং নীরবের অনেক প্রশংসাও করে। তার পরের দিন থেকেই নীরব তার কাছে কবিরাজের শিক্ষা গ্রহণ করা শুরু করে। পরের দিন কবিরাজ নীরবের সামনেই সেই মাথাটা পরিষ্কার করেন। মাথাটা তো আসলে পচা ছিল, ভিতরে মাংসগুলো ছিল, খুব বাজে বিশ্রী অবস্থা ছিল আর কি। তো ওটা খুব ভালোভাবে উনি পরিষ্কার করেন। এরপর আঠার মতো এক ধরনের পদার্থ দিয়ে আসলে পরিষ্কার করেছিলেন। তারপর ওই যে মাথার যে সমস্ত অংশগুলো, মানে ভিতরে এই পচা চামড়া টামড়া চুল টুল যেগুলো ছিল, এইগুলো উনি একটা মাটি একটা জায়গায় মাটিতে পুঁতে দিয়েছিলেন আর ওই মাথাটা উনি রেখে দিয়েছিলেন। নীরব 12 বছর, মানে প্রায় এক যুগ সেই কবিরাজের সাথে থেকে থেকে কবিরাজি শিখেছিলেন। এই নীরব ভাই এখন জামালপুরের একজন নাম করা কবিরাজ। তার আসল নাম বললে অনেকেই চিনে ফেলবেন, এই জন্যই মূলত তার নামটি এই রাকিব ভাই গোপন রেখেছেন। রাকিব ভাই কোনো একটা কারণে একবার তার দুলাভাই এই যে শিহাব ভাইয়ের সাথে ওখানে গিয়েছিলেন। যাওয়ার পর অনেকক্ষণ গল্প গুজব যখন হয়েছে, একটা পর্যায়ে এই নীরব ভাই বলছে যে ছোট ভাইকে নিয়ে আসছিস, কিছু তো খাওয়ানোর দরকার। এটা বলে একটি মাথার খুলিতে উনি একটি হাড় দিয়ে বাড়ি দেন, সাথে সাথে ওই মাথার খুলির ভেতরে মানে খড়খড় খড়খড় আওয়াজ হতে শুরু করে, এরপর অবশ্য বন্ধ হয়ে যায়। এরপর উনি ওইটা ধরে যখন ঝাঁকুনি দেন তখন ওই মাথার খুলির ভেতর থেকে সদ্য ভাজা মুড়ি, যেরকম টাটকা মুড়ি ওই রকম মুড়ি পড়তে শুরু করে। এটা দেখে তো এই রাকিব ভাই খুব অবাক হয়েছিলেন। তাহলে বোঝাই যাচ্ছে যে এই নীরব ভাই কত বড় মাপের দীক্ষা নিয়েছিলেন। যাই হোক, আমাকে রাকিব ভাই বলেছিলেন যে ঘটনাটি উনি সংক্ষিপ্তভাবে আমাদেরকে পাঠিয়েছেন, মূল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছেন। তো ধন্যবাদ রাকিব ভাইকে, আপনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন। আসলে অনেকেই কবিরাজ হওয়ার স্বপ্ন দেখে, তাদেরকে বলবো এই পথটা মোটেও ভালো পথ নয়, এই পথটা বিপদসংকুল, আর এই বিপদসংকুলতাকে যদি কেউ কাটিয়ে উঠতে পারে সামনে পরকালের জন্য কিন্তু ভয়ানক বিপদ রয়েছে। এই জন্য এই ধরনের কাজে আমাদের কখনোই জড়ানো উচিত নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের কাছ থেকে আরও দারুণ দারুণ রোমহর্ষক ঘটনা পাব সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আর আমাদের লিসেনারদের মধ্যে যারা ঘটনা পাঠাতে চান তারা কিন্তু লিখে অথবা রেকর্ড করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন afnandaharwal@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই রাখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবার প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আসে শনিবার হরর নাইট এপিসোডের আরও একটি নতুন আয়োজন শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স,